Sith Studio. Bhoot Studio, brought to you by Pran Potata.
সালামু আলাইকুম, স্বাগত আপনাকে। আপনি শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ আরো বেশ কিছু জায়গা থেকে। এই মুহূর্তে সরাসরি আপনি ফ্রিকোয়েন্সির মাধ্যমে শুনতে পাচ্ছেন 94.4 জাগো এফএম, দেশের নাম্বার ওয়ান এন্টারটেইনমেন্ট স্টেশন। একই সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানটা নিয়ে নতুন করে যতবারই বলতে যাই, যেই কথাটাই বলতে যাই, শুধু একটা জিনিসই বারবার হচ্ছে মাথায় চলে আসে যে প্যারানর্মাল স্টোরি বা অদ্ভুত ঘটনা, অদ্ভুত রে ঘটনা। পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্নভাবে বেশ কিছু ঘটনা ঘটে, আর সেই ঘটনাগুলো নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন ভূত স্টুডিও। কখনো আমরা ঢাকার বাইরের কোনো একটা স্টোরি শুনি, কখনো ঢাকার কোনো একটা ঘটনা শুনি, ওভারঅল সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত রকম সময় কাটে কিন্তু জাগো এফএম 94.4 এ প্রতি সপ্তাহের ভূত স্টুডিওতে। সো শুরু হয়ে গেল ভূত স্টুডিও আর যে অপূর্বর সাথে, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। বৃহস্পতিবার রাত, সো প্রাণ পটাটা সঙ্গে রাখুন এবং শুনতে থাকবেন একের পর এক চমৎকার কিছু স্টোরি। স্টোরি বললে ভুল হবে, যেটাকে আমরা ঘটনা বলেই আখ্যায়িত করে থাকি। ঘটনাগুলো কখনো ঢাকার, কখনো ঢাকার বাইরের, কখনো দেশের বাইরের, কখনো বিভিন্ন জায়গার ঘটনা আমরা চেষ্টা করি আপনাদের কাছে প্রেজেন্ট করবার জন্য, যে ঘটনাগুলো আপনাদের কাছে ভীষণ রকম ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। এবং প্রতি সপ্তাহের মতো বেশ কিছু বন্ধু আমাদের সঙ্গে আজকে যুক্ত হবেন যারা রেজিস্ট্রেশন করেছিলেন। তবে আজকের এপিসোডটা একটু ইন্টারেস্টিং হবে, আজকে টিম ভূত স্টুডিও কিন্তু আপনাদের সাথে থাকবে এবং টিম ভূত স্টুডিওর পক্ষ থেকে আমরা ওয়েলকাম করছি আর যে আকাশকে, যাকে এই মুহূর্তে আপনি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এবং আকাশের কাছ থেকে কিছু ঘটনা শুনবো, তারপর আর যে পুতুলকে পাবো। এছাড়াও কিন্তু আমাদের সাথে আরো একজন লিসেনার থাকবেন, তার কাছ থেকে তার লাইফে ঘটে যাওয়া বেশ কিছু হন্টেড স্টোরি আমরা শুনবো। সো ফার্স্ট অফ অল ওয়েলকাম টু ভূত স্টুডিও আর যে আকাশ, কেমন আছো?
আমি অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা আকাশ, আজকে প্রথম কোন ঘটনাটা শুনছি তোমার কাছ থেকে?
ওকে, আমি বেসিক্যালি আজকে দুইটা স্টোরি শেয়ার করবো আমার। সো এর মধ্যে একটা হচ্ছে সরাসরি আমার নিজের সাথে ঘটা, আর একটা হচ্ছে এমন একটা স্পেশাল মানুষকে নিয়ে করা, যে মানুষটা হচ্ছে কখনো ভয় পায় না। সো এইরকম মানুষ যখন ভয় পায়, বুঝতে হবে যে আসলে ভয়ানক কিছু একটা।
অলরাইট, মানে একটা কালেক্ট করা ঘটনা, একটা নিজের ঘটনা। সো দুটো ঘটনা আমরা একদম ব্রেকলেস ভাবে আর আকাশের কাছ থেকে শুনবো। সো শুরু কিন্তু হয়ে গেল ভূত স্টুডিও, আজকের সময়টা আশা করছি আপনাদের দুর্দান্ত রকম ভালো কাটবে। আর যে আকাশকে যারা চিনে থাকেন, একদম আর্লি মর্নিং এ যারা ঘুম থেকে ওঠেন সকাল 8 থেকে 12 পর্যন্ত, হ্যালো মর্নিং নিয়ে কিন্তু আকাশ এবং পুতুল আপনাদের সঙ্গে থাকে। সো মর্নিং এর এই দুই সারথি কিন্তু আজকে আমাদের সঙ্গে থাকছেন এবং তাদের কাছ থেকে আমরা দুর্দান্ত কিছু ঘটনা শুনবো, আশা করি ঘটনাগুলো ভালো লাগবে। সো নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান, যদি আপনার মনে হয় যে আপনি আসবেন, আপনার ঘটনাগুলো শেয়ার করবেন, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। একই সাথে যদি আপনি আজকের গল্পগুলো নিয়ে কোনো আপনার মন্তব্য জানাতে চান, সেক্ষেত্রে মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন। জি না, RBS শুধুমাত্র লিখবেন তখনই যখন আপনি পরবর্তী পর্বে এখানে আসতে চাইবেন। রাইট, JFM লিখবেন যদি আপনি আজকের পর্ব নিয়ে আপনার যে কোনো মন্তব্যগুলো আমাদেরকে জানাতে চান। JFM স্পেস দিয়ে নাম, লোকেশন, আপনার টেক্সট এন্ড পাঠাবেন 26969 নাম্বারে। হ্যাঁ, তবে মনে রাখবেন RBS সেখানে লিখবেন যেখানে আপনি পরবর্তী পর্বে আপনার ঘটনাগুলো যদি বলতে চান স্টুডিওতে এসে, তবেই শুধুমাত্র টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন। ভাই বিশ্বাস করেন, মিনিমাম 2-এর অধিক ঘটনা যদি আপনার কাছে থাকে, 3টা 4টা 5টা, প্লিজ ডু রেজিস্ট্রেশন রাইট নাও। RBS, নাম, লোকেশন, প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আকাশ, আমরা একদম শুরু থেকে শুরু করছি।
ওকে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আকাশ, এন্ড আজকে এখন আমি যে স্টোরিটা বলছি সেটা স্টোরি না বলে ঘটনা বলাটাই ভালো, এবং এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সময়টা হচ্ছে 2018-19, তখন ভার্সিটিতে যেহেতু পড়াশোনা করা হয়েছে আমার। সো 21 ফেব্রুয়ারি কিংবা এই টাইপের যত প্রোগ্রাম হয় এর আগে হচ্ছে আমাদের কালচারাল ক্লাবের পক্ষ থেকে আমাদের কিছু ইভেন্ট দেয়া থাকতো। সো এই জিনিসগুলো আমাদের কভার করতে হতো। সো বলা বাহুল্য, আমি হচ্ছে কালচারাল ক্লাবে ছিলাম। এই জায়গাটাতে আমার অনেক বেশি কাজ করতে হতো, বিকজ অফ ডেকোরেশন থেকে শুরু করে, অর্গানাইজেশন থেকে শুরু করে, ইচ এন্ড এভরিথিং হচ্ছে আমাদের হাত থেকেই হতো। সো এইরকম একটা সময় খুব সম্ভবত হচ্ছে আমাদের মানে সপ্তাহখানেক আগে কাজ শুরু করতে হতো, এবং আমরা যেহেতু কেউ প্রফেশনাল না বা প্রো লেভেলের কেউ না, তো আমাদের যথেষ্ট সময় লাগতো। তো এরকম কাজ শুরু হয়েছে, কাজ শেষের পথে। 21 তারিখ হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এর আগে আমাদের কিছু ডেকোরেশনের কাজ ছিল, তো আমাদের রাতের বেলায় স্টে করতে হয়, এবং ঘটনাটা শুরু হয় হচ্ছে এখান থেকেই। দিনের আলোতে একটা ভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখতে যতটা সুন্দর, যতটা উৎসব মুখর, যতটা মানুষে পরিপূর্ণ থাকে, রাতের বেলা কিন্তু সম্পূর্ণ উল্টো থাকে, একদমই উল্টা। এবং সঙ্গত কারণে আমি এখানে আমার ইউনিভার্সিটির নাম বলছি না, যারা হচ্ছে আমাকে অনেক আগের থেকে চিনেন তারা হয়তো বা বুঝে গেছেন। তো সেই জায়গাটাতে রাত সন্ধ্যা থেকে আসলে স্টোরিটা ঘটনা শুরু, যেহেতু সবাই সকাল থেকে কাজ করছে, তো আমরা একটু ব্রেক নিলাম। আমার বাসা হচ্ছে ভার্সিটি থেকে অনেক দূরে, তো আমি যারা সিনিয়র ছিল তাদেরকে বললাম যে ভাই আমি বাসা থেকে একটু রেস্ট নিয়ে আসি, যেহেতু সারা রাত এখানে থাকতে হবে। বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি বাসা যাও রেস্ট নিয়ে, তুমি সন্ধ্যার আগে চলে আসো। তো আমি আর আমার আরেকটা ফ্রেন্ড ছিল, তো আমরা হচ্ছে বাসায় চলে আসি, রেস্ট নিয়ে হচ্ছে পরবর্তীতে বাসায় যাই, ভার্সিটিতে যাই। যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি ক্লাবের সবাই আস্তে আস্তে লিভ করছে, এবং যারা হচ্ছে নাইট শিফটে থাকবো আমরা, তারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে যে কিভাবে কি করতে হবে, কোথায় কি করতে হবে। তো এর মধ্যেই হচ্ছে আমাদের ভার্সিটির যে সিকিউরিটি ইনচার্জ, সেই মামা আসলো, এসে আমাদেরকে বুঝাচ্ছিল যে এইদিকে এটা আছে, এইদিকে সেটা আছে, এইদিকে এটা করতে হবে, বা আমাদের জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় রাখতে হতো সঙ্গত কারণে। তো ওইখানে আমরা সবাই গিয়ে মানে জিনিসপত্র নিচ্ছি, উঠাচ্ছি, তারপর হচ্ছে কার্ডবোর্ডের কিছু কাটাকাটির ব্যাপার ছিল। এরকম করতে করতে আমাদের মোটামুটি রাত 8টা বা 8:30 মতো বাজে। এর মধ্যে ভার্সিটি মোটামুটি খালি, একদমই খালি। শুধুমাত্র যে কজন মানুষ কাজ করছিলাম বা আমরা ছিলাম, ওই কজনই, এর থেকে বেশি মানুষজন ছিল না। তো সেটা মোটামুটি হাতে গোনা কতজন, 8-10 জনের মতো হবে। এখন এই জায়গা থেকে আসলে যেটা হয় যে বিশাল বড় একটা জায়গার মধ্যে বা অনেক মানে বিশাল বড় একটা জায়গার মধ্যে যখন আপনি থাকবেন বা তুমি থাকবে, তখন তোমার মনে হবে যে আসলে আমার আশেপাশে কেউ নাই, এবং একটু গাছ সবসময় একটা ব্যাপার স্যাপার থাকে। তো থাকে না যে কাজের মধ্যে আড্ডা দিতে অনেকের সাথে অনেক কথাবার্তা বলা বা অনেক কিছু শেয়ার করা। তো এরকম রাতে যখন আমরা বের হচ্ছিলাম, তখন সিকিউরিটির সাথে আসলে এটা আমরা বলছিলাম যে মামা আপনি যে এখানে এত রাতে থাকেন, আপনার ভয় লাগে না বা আপনাদের ভয় লাগে না? তখন উনি বলল যে না মামা, আসলে আমাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আর এখানে সে সরাসরি কিছু বলছিল না, বলল যে এখানে যারা থাকে তারা তাদের মতো থাকে, আর আমরা যারা আছি আমরা আমাদের মতো থাকি, আমরা তাদের ডিস্টার্ব করি না, ওরা আমাদের ডিস্টার্ব করে না। তো যেটা হয় যে আসলে ভার্সিটির তো পড়ুয়া ছেলে এবং ওই সময় রক্ত গরম, একটু ইন্টারেস্ট কাজ করে যে অ্যাকচুয়ালি আসলে কি এইভাবে বলার কারণটা কি, এইভাবে তো আসলে কেউ বলে না। তো যখন এটা শুনলাম তখন থেকে আসলে একটু আমরা পোক করলাম যে মামা আসলে কি হয়েছে বলেন একটু। তো তারা বলছে না, লাস্টে গিয়ে জাস্ট একটা কথা বললো যে মামা বেজমেন্টে যাওয়া দরকার নাই, বেজমেন্টে যাওয়া দরকার নেই, যা করতেছেন গ্রাউন্ড ফ্লোরে করেন। তো এখানে বলা বাহুল্য আমি একটু শেয়ার করে রাখি, আমি যদি স্ট্রাকচারাল ভাবে একটু বুঝাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে ভার্সিটিটা ওইটার নিচে আরো 2টা ফ্লোর আছে, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড গ্যারেজ, ওইটার নিচে হচ্ছে আরো একটা, মানে প্রায় 25-30 ফিট নিচ পর্যন্ত হচ্ছে মানুষজন যাওয়া আসা করতে পারে, এবং ওই জায়গায় হচ্ছে গাড়ি রাখে, তারপর হচ্ছে স্পোর্টস ডিপার্টমেন্টের অনেক ফুট স্পোর্টস গ্রাউন্ড ছিল। তো আমাদেরকে স্ট্রিক্টলি মানা করে দেওয়া হয়েছে যে একদম বেসমেন্টে যেন আমরা না যাই, যেটা কিনা হচ্ছে একদম মাটি থেকে বা গ্রাউন্ড থেকে 20-25 ফিট নিচে, এবং ওইখানে মানুষজন যায় গাড়ি পার্ক করে। কিন্তু রাতের বেলা জায়গাটা একদম পুরো শুনশান এবং অন্ধকার, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অন্ধকার, পারতপক্ষে ওইখানে কেউ যায় না, এবং এটা সন্ধ্যা 6টার পর লক করে দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে যে যেই জায়গাতে আপনাকে মানুষজন যেতে মানা করবে বা মুরব্বীরা মানা করবে, সেইখানেই হচ্ছে আপনার যাওয়ার ইন্টারেস্টটা সবচেয়ে বেশি থাকে, এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। তো আমরাও যেটা করলাম, তখন হচ্ছে আমরা যখন বাইরে খাওয়া দাওয়া করছিলাম তখন মোটামুটি সেট করা হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে, এখন তো আশেপাশে সিকিউরিটি গার্ড যারা আছে তারা দেখবে, যখন আরেকটু রাত গভীর হবে তখন হচ্ছে আমরা ভিতরে যাব বা আমরা নিচে নামবো, দেখব কি হয়। তো কেউ কেউ যারা সিনিয়র ছিল তারা একটু মানা করছিল যে না অ্যাকচুয়ালি এটা ঠিক হবে না, কারণ মামা বলছে যে এখানে না যাওয়াটা ভালো। কিন্তু ওই যে মানে ভার্সিটির লাস্ট সেমিস্টার বা একদম শেষের দিকে স্টুডেন্ট, রক্ত গরম, কারো কথা শুনি না, এবং সাথে প্রায় 10-12 জনের মতো ছিলাম, তো আমাদের ব্যাপারটা ছিল অনেকটা এরকম যে না এত মানুষজন থাকছে আমাদের কে কি করবে, দেখব কোনো সমস্যা নেই। তো আমরা এরকম বাইরে থেকে খাওয়া দাওয়া করে মোটামুটি, যেহেতু আসলে কাজ হচ্ছে 2-4-5 ঘন্টা যদি এরকম কাজ করি হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার টাইপের আমাদের জন্য, এবং বাসা থেকে বাইরে থাকে অ্যালাউ না, তো এই জন্যই হচ্ছে এই টেকনিকটা ইউজ করে। এবং এটা আসলে আমাদের জন্য অনেকটা প্রেস্টিজিয়াস কাজ ছিল, কারণ ওই বাসা থেকে বাইরে থাকা এবং ভার্সিটিতে রাত কাটানো এটা আসলে ফ্যামিলি অ্যালাউ করতো না, বা ভার্সিটিও কখনো অ্যাপ্রুভাল দেয় না, ইউজুয়ালি দেয় না। তো আমাদের ওই নাইট লাইফটা দেখার অনেক ইচ্ছা ছিল ভার্সিটির। আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ক্যাম্পাসের ভিতরে ঢুকলাম, টুকটাক কাজ চলছে। তো এর মধ্যে সিনিয়র যারা ছিল স্বভাবত তারা জুনিয়রদেরকে একটু কাজ বেশি করায় এবং সেটাই করতে হয়েছে আমাদেরকে। তারা বললো যে নিচের থেকে ককশিটগুলো নিয়ে আসতে, ওগুলো কাটতে হবে, ওগুলো মানে ঘষতে হবে, প্লেন করতে হবে, তারপর হচ্ছে যে স্ট্রাকচার আছে সেটা বানাতে হবে। তো আমরা এরকম নিচে গেলাম, আমরা বিভিন্ন কাজ করছি। তো তখন হচ্ছে আমার সাথে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে মানে একটু ভীতু প্রকৃতির। তো ও বলল যে আসলে ওর কেমন যেন একটু ভয় ভয় লাগছে, এবং যেহেতু ওই জায়গাটাতে কেউ নাই, ও বলল যে আকাশ মেবি হিয়ার ইজ সামথিং হ্যাপেন, এখানে কিছু একটা হচ্ছে বা হবে, আমরা এখান থেকে লিভ করি তাড়াতাড়ি। তো আমি বললাম যে আসলে কাজ ফাঁকি দেওয়ার জন্য মনে হয় এরকম বলতেছে। তো আমি ওকে মানে জাস্ট তাচ্ছিল্য করে সুন্দর মতো জিনিসপত্র নিয়ে চলে আসলাম। তো ও আমার সাথে সাথে আসলো। আফটার দ্যাট আমি এরপর আবার গেলাম নিচে, তখন আমি একাই যাই, এবং যখন জিনিসপত্র আমি নিয়ে উঠছি তো ককশিট ছিল অনেকগুলো, তখন আমার কাছে মনে হচ্ছিল যে না আমি অ্যাকচুয়ালি এখানে একা না, আমার সাথে হয়তো বা আরো কেউ আছে, কিংবা আমার ওই ফ্রেন্ডটা আমার সাথে দুষ্টামি করতেছে। তো এইরকম একটা ব্যাপার স্যাপার নিয়ে আসলাম আমি উপরে। তো এসে আমি সরাসরি ওকে জিজ্ঞেস করি যে তুই কি আমার সাথে নিচে গেছিলি বা আমার সাথে দুষ্টমি করতেছিলি, বলো যে না আমি যাই নাই আর ওইখানে ভয় লাগতেছিল আমার যেতে। সো ওকে ফাইন। তারপর হচ্ছে ভার্সিটির যে সিনিয়র যারা ছিল ওদেরকে বললাম যে ভাই এরকম এরকম হয়েছে আমার সাথে, এরকম করতেছে। তো ওরা বললো যে না এরকম কিছু না, জাস্ট নর্মাল, এটা কোনো সমস্যা নেই, থাকো। তো আমরা কাজ করছি, এর মধ্যে রাত এগারোটা বাজে। ওই সময়ের মধ্যে আমরা হচ্ছে একটু রেস্ট নিয়ে, তখন আমাদের হাতে অ্যাকচুয়ালি খুব একটা বেশি কাজ আছে এরকম না, আমাদের হাতে অল্প স্বল্পই কাজ আছে, আমাদের যেই স্ট্রাকচার যেটা আছে ওইটা মোটামুটি করা হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে দাঁড়া করিয়ে রেখে আমরা ঘোরাঘুরি করছি ভার্সিটিতে, বিভিন্ন জায়গায় যাচ্ছি। এখন আমাদের ভার্সিটিটা হচ্ছে আটতলা। তো আমাদের আরো দুই একটা জায়গায় হচ্ছে আমাদের স্ট্রিক্টলি মানা করে দেওয়া হয়েছে, যেমন ছাদের উপরে যাওয়া যাবে না, এটা লক করা থাকে, এবং ওই জায়গাটা যে সামনে যে জায়গাটা ওইখানেও যাওয়া যাবে না, এটা মানা করে দিয়েছে বেসমেন্টে। তো যেটা সমস্যা আমরা মানে বেছে বেছে ওই জায়গাগুলোতেই যাচ্ছিলাম। তো এরকম সময় হচ্ছে কি মনে করে যেন আমি আর আমার কয়েকজন সিনিয়র ছিল ওইখানে 4-5 জন, তার মানে দুইটা দলে ভাগ হয়ে গেছে আর একটা দল হচ্ছে কাজ করছে। তখন সে বললো আচ্ছা ঠিক আছে আমরা ছাদের থেকে ঘুরে আসি। তো ছাদের থেকে ঘুরে আসি এটা বলে আমরা যখন সামনের দিকে গেলাম, ইউজুয়ালি ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে যেহেতু, লিফট তো বন্ধই থাকবে, আমরা সিঁড়ি দিয়ে উঠলাম। এখন সিঁড়ি দিয়ে ওঠার পর যেটা হয় যে থাকে না যে বিশাল বড় এরিয়া, ওটার মধ্যে সিঁড়ি দিয়ে উঠে একজন একটু একটু করে এদিকে উঁকি মারে, এদিকে উঁকি মারে, একজন এক এক জায়গায় চলে যাচ্ছে, আবার ডাক দিচ্ছে এই চলো উপরে ফ্লোরে যাই, তখন হচ্ছে একজন এক এক মাথা থেকে বের হচ্ছে। তো এরকম দুষ্টামি করতে করতে আমরা গেলাম। তো সামহাও হচ্ছে আমার ফ্রেন্ড আমি ওর নামটা বলছি না, ও আর আমি হচ্ছে সেপারেট হয়ে যাই, মানে ও হচ্ছে ওয়াশরুমে যাবে, ও হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য সাইডে গেল আর আমি বাইরে দাঁড়ায় ছিলাম, আর ওই সাইডে হচ্ছে সিনিয়র ছিল, তা আমরা একটু সেপারেট হয়ে যাই। ওরা আমাদেরকে না পেয়ে হচ্ছে উপরের দিকে চলে যায় ছাদের দিকে, এবং ছাদের দিকে এরকম যখন যাচ্ছিল তখন হচ্ছে ওরা ডাকতে ডাকতে যায়, আমরা শুনতে পাচ্ছি যে আমাদেরকে ডাকতেছে, কিন্তু আমরা ইচ্ছা করে রেসপন্স করি নাই। এরপরে যেটা হয় যে ওরা আমাদের খুঁজতে খুঁজতে একদম উপরে চলে যায়, তখন আমরা হচ্ছে সিঁড়ির সিঁড়ি ঘরের যে জায়গাটা আছে লোকেশনটা ওই জায়গাটাতে আমরা দাঁড়ানো, আমি আর আমার ওই ফ্রেন্ড। দেখলাম হঠাৎ করে ওরা হচ্ছে দৌড়ে দৌড়ে নামতেছে, কি ব্যাপার হঠাৎ হলো যে তোমরা এখানে কি করতেছ? বললাম যে আমরা এখানে দাঁড়ায় ছিলাম, আমার যে ফ্রেন্ড ওকে দেখা বললাম যে ও অসময় গেছিল, ও হচ্ছে এই জন্য আমি দাঁড়ায় ছিলাম। পরে বললো যে তোমাকে যে ডাকছিলাম তুমি শুনছো? বলছে হ্যাঁ শুনছি, কিন্তু ওই যে ও অসময় ছিল এই জন্য আর রেসপন্স ইয়ে করি নাই, আর ওইখান থেকে চিৎকার করলে আসলে শোনা যেত না। তো তারা কিছু বললো না, তারা সুন্দর মতো নিচে চলে গেল। নিচে গিয়ে যখন আমরা সবাই মিলে কথা বলতেছি তখন একজন ভাইয়া শেয়ার করলো যে আমার যে ফ্রেন্ডটা ওকে সে উপরে দেখে আসছে, এবং দেখেছে হলো গিয়ে ছাদের ছাদের একদম মিডল গ্রাউন্ডে ও হচ্ছে হাঁটাহাঁটি করতেছিল, এবং সে যখন দেখে যে ওইখানে ও একা, তখনই তার মাথার ভিতর একটা বিকজ অফ আমি আর আমার ওই ফ্রেন্ড একসাথে ছিলাম, তো এই জন্য হচ্ছে তারা তাদের মাথায় যে ইন্টেনশন ছিল বা তাদের মাথায় যে চিন্তাটা ছিল হয়তো বা আমার কোনো ক্ষতি হচ্ছে, এই জন্য হচ্ছে তারা হচ্ছে নিচে চলে আসে। তো এটা তখন ওরা বলে নাই আমি ভয় পাবো এই জন্য। তো আসলে যেটা হয় যে ওই সময় না আসলে ঘুম আসে না, তো আমরা আমাদের মতো করে কাজ করছি, কাজ করতে করতে একটা সময় আমাদের নিচে যাওয়া মানে বেসমেন্টের উপরে যে ফ্লোরটা ওটাকে আমরা গ্যারেজ বলতাম, গ্যারেজে যাওয়া দরকার হয়। তো এমনি সব কাজ টাজ শেষ আমরা গ্যারেজে গিয়ে একটু পায়চারি করছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো যখন এইটা হয় তখন হচ্ছে একদম মেইন কাহিনীটা ঘটে, আমার সাথে আমার একজন সিনিয়র ছিল আর আমার ওই ফ্রেন্ডটা ছিল। তো আমাদের ভার্সিটিতে ঢোকার যে এন্ট্রিটা সেটা হচ্ছে আমাদের আইডি কার্ড পাঞ্চ করতে হতো, তারপরে হচ্ছে এটা খুলে তারপর আমাদের ঢুকতে হয়, আদারওয়াইজ হচ্ছে ঢোকার কোনো ওয়ে নেই। অ্যান্ড পুরোটা ভার্সিটিতে হচ্ছে হ্যালোজেন লাইট বা বাল্ব যেটা বলি না কেন, তারপর হচ্ছে অনেকগুলো লাইট দিয়ে মানে কভার করা। তো আমার সাথে আমার একটা বড় ভাই ছিল, আচ্ছা ওর নামটা আমি শেয়ার করি, ওর নাম হচ্ছে প্রান্ত, প্রান্ত হচ্ছে ওই সিনিয়র ভাইটা। তো প্রান্ত ভাই ফান করে সামহাও ওই গেটের দিয়ে ঢোকার সময় বলছিল, মানে ফান করে বলতেছে যে আকাশ তুমি যখন নিচে গেছিলা তোমরা নাকি কি দেখছো, এখন ভূত পেত্নি তো হচ্ছে ইউজুয়ালি হচ্ছে মেয়ে হয় জিন পরি, তো ছেলে হইলে তো ভালো না, কিন্তু মেয়ে যদি হয় তাহলে আসতে বলো আমরা আড্ডা টাড্ডা দিই, এইভাবে দুষ্টামি করে বলতেছে। অ্যান্ড উইদিন এ সেকেন্ড পুরো ভার্সিটির যে লাইটগুলো আছে সবগুলো একসাথে হচ্ছে নিভে যায়, একদম সবগুলো একসাথে নিভে যায়, এবং আমাদের গ্রাউন্ডের যে জায়গাটা প্রচন্ড পরিমাণে একটা সাউন্ড হয়, এর মধ্যে আমার যে ফ্রেন্ড ও হচ্ছে আমার পিছনে দাঁড়ানো, আমার সামনে যে প্রান্ত ভাই সে বলতেছে, সে মোটামুটি চিৎকার করে উঠছে। এর মধ্যে সিকিউরিটি গার্ডটা চলে আসে এবং সে এসে যেটা বললো যে মামা লোডশেডিং হয়েছে বা আপনারা ঠিক আছেন কিনা, কারণ সাউন্ডটা অনেক বেশি জোরে হয়েছে। তো আমরা বললাম যে না আমরা ঠিক আছে, কিন্তু প্রান্ত ভাইয়ের অবস্থা খুব একটা ভালো না, সেমনে ব্যথা ট্যাথা পাইছে। তো আমরা হচ্ছে প্রান্ত ভাইকে ধরে হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে গেলাম, এর মধ্যে আমাদের অ্যানাদার যে টিম ছিল ওরা হচ্ছে সামনে আস্তে আস্তে সামনে চলে আসে, এবং আসার পরে হচ্ছে প্রান্ত ভাইকে একদম মিডল গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। তো তখন ওকে বলা হলো যে ভাই সমস্যাটা কি হয়েছিল, বললো যে হঠাৎ করে লাইটগুলো সব চলে গেল, আমার কাছে মনে হলো আমাকে যেন পিছন দিয়ে কি একটা মানে চট দিল আমার পিঠের মধ্যে, অ্যান্ড আফটার দ্যাট আমার দম বন্ধ হয়ে গেছে, আমি আর কোনো কিছু ইয়ে করতে পারতেছিলাম না। এর মধ্যে সিকিউরিটি গার্ড জেনেছিল, সে বলছে মামা আপনাদেরকে বলছিলাম এই ব্যাপারগুলো নিয়ে ফাইজলামি করেন না, কি হয়েছে না হয়েছে এখন আল্লাহ জানে, দেখেন ওনার কি অবস্থা, ওনাকে পানি পড়া খাওয়ানো এটা এগুলো ওনারা বলতেছে। এবং যখন উনি এই কথাটা বললো তো আমি আর আরেকজন ফ্রেন্ড ছিল আমার, যে ফ্রেন্ডের কথা এতক্ষণ বলছি, তো সে হচ্ছে প্রান্ত ভাইয়ের জাস্ট টি শার্টটা পিছন থেকে আমরা এইভাবে উঠাই, আমার টি শার্টটা পিছন থেকে আমি উঠাই ওইখানে পুরো স্পষ্টভাবে, মানে ইউজুয়ালি আমাদের যে হাত আছে এরকম সম্পূর্ণ একটা হাত দিয়ে এরকম থাবা মারলে বা একটা চাপড় মারলে যেরকম একটা দাগ পড়ে যায় একদম স্পষ্ট এরকম একটা ছাপ, মানে ছাপ, এবং সেটা আমাদের এরকম হাতের মতো স্বাভাবিক নয়, সেটা হচ্ছে প্রায় এই হাতের থেকে 3-4 গুণ বড়, মানে একটা হাতের ছাপে হচ্ছে পুরোটা পিঠ কাভার হয়ে গেছে এরকম। এবং আরো সবচেয়ে উইয়ার্ড ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে স্ট্রাকচার ছিল যেটা আমরা বানিয়েছিলাম সেটা একদম মানে জোড়া লাগানো, জোড়া জোড়া দিয়ে করা, তো ওটা একদম মাঝখান দিয়ে এরকম ভেঙে ফেলা হয়েছে, এবং এটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা হয়তোবা যদি এভাবে পড়ে যায় বা এটা যদি দাঁড়ানো অবস্থা থেকে শুয়ে পড়ে যায় তাহলে যেটা ভাঙে ওইটা না, ওখানে তো ফেটে যায় বা একদম মাঝখান থেকে জিনিসটা একদম ভেঙে ফেলে যেরকম লিটারালি সেরকম। সো এই হচ্ছে ঘটনা। পরের দিন যেহেতু 21 ফেব্রুয়ারি ছিল আমাদের ভার্সিটিতে কালচারাল প্রোগ্রাম, সবকিছু শেষ হলো, বলা বাহুল্য যে প্রান্ত ভাই ওই দিন আর ছিল না, ও হচ্ছে সকালবেলা হচ্ছে বাসায় চলে গেছে, এবং তারপর থেকে ওর হচ্ছে শরীর খারাপ, প্রচন্ড পরিমাণে শরীর খারাপ, ওর হচ্ছে বমি হচ্ছে এবং তার সাথে রক্ত বমি হচ্ছে এরকম। পরবর্তীতে ওকে হচ্ছে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, বা কবিরাজ বা এরকম মাওলানার কাছে নিয়ে যাওয়া হয়, তখন উনি বলে যে আসলে ওদেরকে অপমান করে কথা বলা হয়েছিল এই জন্য ওরা এটা খুব মানে বাজেভাবে অপমানিত বোধ করে এই জন্য ওকে অ্যাটাকটা করেছে। বাট স্টিল এখন পর্যন্ত আসলে আমি প্যারানর্মাল ব্যাপারগুলো বা ভৌতিক ব্যাপারগুলো আমি একটু কম বিশ্বাস করি, তবে এখন পর্যন্ত আমার কাছে এটার কোনো অ্যান্সার নাই, বিকজ অফ যেহেতু ভার্সিটির মধ্যে এত বড় একটা রিনাউন্ড ইউনিভার্সিটি, ওইখানে হচ্ছে একসাথে সবগুলো লাইট চলে যাওয়া, তারপর হচ্ছে আমাদের মানে ফুল টাইম হচ্ছে জেনারেটর সার্ভিস থাকে ওইটা ওইখানে ওপেন না, মানে উইদিন 1 মিনিটের মধ্যে সবকিছু হয়ে যায়, 1 মিনিটের মধ্যে সবকিছু হয়ে যায়। সো স্টিল এখন পর্যন্ত এটা আমার কাছে একটা মিস্ট্রি, বাট হয়তোবা অন্য কেউ বললে আমি ওভাবে বিশ্বাস করতাম না, কিংবা হয়তোবা শুনতে ওই রকম লাগছে না, বাট ইয়াস দিস ইজ এ ট্রু স্টোরি, অ্যান্ড যেহেতু আমি ফেস করেছি ওইখানে আমি ছিলাম, আই নো দ্যাট হাউ মাচ টেরিবল দ্যাট টাইম। সো এটাই হচ্ছে আমার নিজের একটা স্টোরি, হোপস সবার ভালো লেগেছে, আমাদেরকে লিখে জানালে আমরা খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। সো ডিয়ার লিসনার্স, এখন হচ্ছে আমি আমার পরবর্তী স্টোরিটাতে চলে যাচ্ছি। বেসিক্যালি এটা আমার পরবর্তী স্টোরি না বলে অ্যাকচুয়ালি আমার কালেক্টেড স্টোরি বললেই ভালো হবে, বিকজ অফ এটার সাথে আমি সরাসরি সংযুক্ত ছিলাম না। আমাদের লাইফে আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যে মানুষগুলো সহজে ভয় পায় না, তারা কোনো কিছুতেই ভয় পায় না, কিংবা বাই প্রফেশন তাদের প্রফেশনটা এরকম থাকে যে তাদের আসলে ভয় পাওয়া মানা, কিন্তু সেই মানুষগুলো যখন ভয় পেয়ে যাবে বা সেই মানুষগুলো যখন ভয় পেয়ে যায় তখন বুঝতে হবে অ্যাকচুয়ালি সামথিং ইজ হ্যাপেন বা অনেক ভয়ঙ্কর কিছু একটা হয়েছে তার সাথে। তো আমি এখন সেরকম একটা মানুষের গল্প বলবো, এবং সেই মানুষটা হচ্ছে আমাদের ড্রাইভার। আপাত দৃষ্টিতে আপনার কাছে শুনে মনে হতে পারে যে ড্রাইভার ভয়ানক ব্যাপারের সাথে জড়িত কিভাবে, আমি আরেকটু এলাবোরেট করে বলতে চাই। সেই মানুষটা আমাদের এখানে অনেকদিন ধরে ড্রাইভিং করছে, কিন্তু তার আগে সে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল, এবং আই হোপ আপনারা অনেকেই গেস করতে পারছেন যে অ্যাকচুয়ালি এটা কতটা সাহসিকতার একটা কাজ। সো চলে যাই আমার গল্পে। আমাদের সময় মাঝে মধ্যে থাকে না যে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতে হয়, তখন হচ্ছে ড্রাইভার আর আমি ছাড়া আর কেউ থাকে না, তো ইউজুয়ালি আমি হচ্ছে তখন সামনে সিটে বসে ড্রাইভারের সাথে গল্প আড্ডা করতে করতে কথা বলতে বলতে চাই, এবং আমি এটাও খুবই এনজয় করি। তো একদিন আমাদের সেই ড্রাইভারকে আমি বলছিলাম, তার নাম হচ্ছে খায়রুল, সো খায়রুলকে আমি বলছিলাম যে আপনি তো আগে হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি টানতেন, এটা নিয়ে কিছু বলেন, কারণ আমি বিভিন্ন সময় শুনতাম যে অ্যাম্বুলেন্স যারা চালায় কিংবা হচ্ছে যারা লাশের গাড়ি চালায় তাদের সাথে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ইনসিডেন্ট ঘটে, তা আপনার সাথে এরকম কিছু ঘটে নাই? তো সে তখন কিছু না বলে একটা হাসি দেয়, সে হাসি দিয়ে বলে যে ভাইয়া আমি যদি বলি যে আমি এইরকম কোন ঘটনার জন্য হচ্ছে আমি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিছি, আপনি কি বিশ্বাস করবেন? তখন আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে যে আচ্ছা ঠিক আছে, মেবি আই এম লুকিং ফর দিস, আমি হয়তো এরকম কিছু একটা জানতে যাচ্ছিলাম। তখন সে আমি বলি যে বলেন কি হয়েছে। তো আমরা বলা বাহুল্য আমি হচ্ছে তখন ঢাকার বাইরে যাচ্ছিলাম, আমি আর খাইরুলি ছিলাম। তো বললো যে না ভাই রাতের বেলা তো আপনি ভয় পাবেন শুনে। বললাম যে না কিছু হবে না তুমি বলো। তো সেই সময় হচ্ছে আমরা বিরুলিয়া এই জায়গাটা পার হচ্ছি, তখন বললো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে একটু চা টা খাই তারপরে গল্প করতে করতে যাবো না, কিন্তু আপনি কিন্তু ভয় পাবেন না। বললাম যে না আমি ভয় পাবো না, কোনো সমস্যা নেই বলো। পরে আমরা থামলাম ওইখান থেকে, কিছু চা পানি কিনলাম, বিস্কিট টিস্কিট কেক টেক কিনলাম, খেয়ে তারপর হচ্ছে আমরা জার্নি শুরু করলাম। লম্বা রাস্তা এবং আমি মোটামুটি ভালো একটা মুডে ছিলাম, বিকজ অফ ভালো কিছু শুনতে পারবো, ভালো কোনো জিনিস শুনতে পারবো এবং রাতের বেলা এই ব্যাপারগুলো খুব ভালো করে জমে যায়। তো খাইরুল বলা শুরু করলো, ওর বয়স যখন 15-16 তখন হচ্ছে ও একটা ফার্মেসিতে জব করত এবং সেইখানে ও টুকটাক কাজ টাজ করতে করতে মোটামুটি এক্সপিরিয়েন্সড একজন হেল্পিং হ্যান্ড হয়ে যায় আর কি। কিন্তু ওই যে একটা কথা যে খাইরুল কিন্তু ছোটবেলা থেকে অনেক বেশি চঞ্চল এবং ছটফটে স্বভাবের ছিল, ওর একটা কথা বারবার ছিল যে আমার এই চার দেয়ালের মধ্যে কাজ করতে ভালো লাগে না, সারাদিন ওষুধপত্র হাতাহাতি করতে ভালো লাগে না, আমার এখানে ভালো লাগে না। ততদিনে সে একজন মানে খুব এক্সপার্ট একজন পার্সন হয়ে গেছে, ওকে বললে ও বুঝে যে কোন সময় কোন ওষুধটা দিতে হবে বা, কিন্তু ওর ওটা ভাল লাগে না। পরবর্তীতে এরকম ও একদিন এরকম বলছিল যে আমার চার দেয়ালে মাঝখানে কাজ করে মজা পায় না। তো ওইখানে থাকে কি, দেখা যায় যে একটা ফার্মেসিতে বিভিন্ন ধরনের মানুষের আসা যাওয়া থাকে, আনাগোনা থাকে। তো সেখানে এরকম একদিন এক ড্রাইভার আসে, এসে খাইরুলের কথাগুলো শুনে এবং তখন বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তোকে আমি ড্রাইভিং শিখাবো, তুই অ্যাম্বুলেন্স বা লাশের গাড়ি চালাইতে পারবি? পরে বললো যে হ্যাঁ পারবো, তাহলে তো আমি দেশ বিদেশে দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো, দেশ বিদেশ বলে না যদিও আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো, তাহলে আমি এটা করব। তো স্টার্টিং হিসেবে শুরু হয় ওই অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল তার হেল্পার হিসাবে ও কাজগুলো শুরু করে। হেল্পার বলতে দেখা যায় কি, অ্যাম্বুলেন্সে যখন একটা পেশেন্ট বা একটা ডেড বডি বা লাশ সেটাই বলি না কেন, সেটা যখন ক্যারি করা হয় ওইটা মুভ করার পরে বা হ্যান্ড ওভার করে দেওয়ার পরে সেটাকে ধোয়া মোছার একটা ব্যাপার স্যাপার থাকে, ক্লিন করার একটা ব্যাপার থাকে। তো খাইরুল ইউজুয়ালি ওই কাজগুলোই করত, কিংবা কোনো বাসা থেকে হচ্ছে যখন মানে পেশেন্ট আনা নেওয়া করতে হতো, স্ট্রেচার বের করা ঢুকানো, এই কাজগুলো হচ্ছে খাইরুল করত। এইভাবে আসলে অনেকটা সময় যায় এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে খাইরুল একজন ড্রাইভারও হয়ে যায় আর কি। পরবর্তীতে খাইরুল প্রায় 3-4 বছর এরকম কাজ করে পরবর্তীতে ও ড্রাইভার হয়ে যায়। পরেও হচ্ছে একটা হসপিটালে কাজ শুরু করে ড্রাইভার হিসাবে এবং এটাও প্রায় 3-4 বছর ধরেও কন্টিনিউ করে। পরবর্তীতে যখন দেখলো যে আসলে এইভাবে ওর হচ্ছে না, ও যেটা করে ওর কিছু টাকা পয়সা জমানো ছিল, সেই টাকা দিয়ে হচ্ছে ও নিজে একটা অ্যাম্বুলেন্স কিনে, তখন হচ্ছে বিভিন্ন এজেন্সি থাকে মানে ওদের আন্ডারে কিছু অ্যাম্বুলেন্স থাকে বা যখন দরকার হয় তখন হচ্ছে ওদেরকে কল করে। তো এরকম একদিন হঠাৎ করে রাতের বেলা ও ঢাকার বাইরে থেকে আসে, ও যখন ঢাকার বাইরে থেকে আসে আসার পরে মানে গাড়ি একদম ক্লিন করে ও রেখে বাসায় চলে যাবে, এরকম সময় একটা ফোন আসে, এরকম সময় ওর একটা ফোন আসে এবং তখন ওকে ওর এলাকার কিছু ভাই ব্রাদার থাকে না, এলাকার কিছু পরিচিত মানুষজন সেখান থেকে একটা ফোন আসে এবং বলা হয় যে খাইরুল এরকম বড় একটা ট্রিপ আছে, তুমি আসো, তুমি যদি নিতে পারো তোমার জন্য ভালো হবে। তো খাইরুল যেহেতু ততদিনে মোটামুটি একজন রিনাউন্ড একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার হয়ে গেছে, ওর নিজেরও হেল্পার আছে, তো ও বলতেছে যে ভাই আমি মাত্র ঢাকার বাইরে থেকে আসছি, আমি আজকে আর কোনো খ্যাপ ট্যাপ মারবো না, আপনি অন্য কাউকে দেখেন। পরে বলতেছে যে তুমি যদি কাজটা করে দিতে পারো তোমাকে ডাবল টাকা দেওয়া হবে। তো ইউজুয়ালি আমরা সবাই টাকা পয়সার কথা শুনলে একটু উইক হয়ে যাই, সো খাইরুলেরও সেই কথা যে আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু আমার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে ওই ছেলেটা তো আজকে নাই, তো এখন আমি আসলে একা একা করতে পারবো না। বললো যে না কোনো সমস্যা না, ওই বাসায় ওইখানের লোকজন আছে তোমাকে হেল্প করবে। পরে খায়রুল বললো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি করতে পারি। তো ওর হচ্ছে অ্যাসিস্ট্যান্টকে ফোন দিল, ওকে আসলে রিচ করতে পারেনি। পরে খায়রুল বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু ওরা আছে তাহলে আমি যাই, আর যেহেতু ডাবল টাকা দিবে ডেফিনেটলি টাকার একটা ব্যাপার স্যাপার, ফিনান্সিয়াল একটা ব্যাপার স্যাপার আছে। সো খায়রুল যায়, তো গিয়ে বাসার নিচে হচ্ছে সেই ভদ্রলোককে দেখতে পায় যে ওকে ফোন দিছিল, বললো যে ভাই মানুষজন মারা গেলে তো আসলে বলা হয় যে কি হয়েছে না হয়েছে, কি এখানে মানুষজন নাই কিছু ইয়ে করতেছে না। তখন সেই লোকটা বলে যে আচ্ছা তুমি উপরে চলো, উপরে গেলে বুঝতে পারবা কি হয়েছে না হয়েছে। তো যথারীতি হচ্ছে উপরে যায়। তো উপরে যাওয়ার পর একটা বাসায় যায় এবং বাসা দেখে বোঝা যাচ্ছিল যে খুব মানে সম্ভ্রান্ত পরিবারের কেউ একজন মারা গেছে। এবং ওইখানে যে ফার্স্ট যে শকটা খায় সেটা হচ্ছে যে একটা ছেলে, কম বয়সী একটা ছেলে, 25-26 বছর বয়স, সেই ছেলে মারা গেছে এবং এটা হচ্ছে একটা সুইসাইড কেস, সেই ছেলেটা সুইসাইড করেছে। এবং এই ব্যাপারটা তার ফ্যামিলির কেউ চাচ্ছে না যে জানাজানি হয়ে যাক। তো খায়রুল ওইখানে গিয়ে বলে যে আমি আসলে এই বডি নিয়ে কিভাবে যাব কি করব, কারণ আপনারা তো একটা খাটিয়া পর্যন্ত নিয়ে আসেন নাই, একটা বক্স পর্যন্ত আনেন নাই, এটা আমি গাড়িতে নিয়ে কিভাবে যাব। পরে যে বাসার যে মুরব্বী মানুষ ছিলেন সে বলল যে আসলে দেখো বাবা আমরা চাচ্ছি না এই ব্যাপারটা জানাজানি হোক, তো এটা জানাজানি হোক এটা আমরা চাই না, আমরা চাই হচ্ছে এটা নর্মালি এটা মানে ব্যাপারটা শেষ হয়ে যাক, কারণ এমনি মানুষটা মারা গেছে, এটা যদি জানাজানি হয় পোস্টমর্টেম তারপর আরো অনেক ব্যাপার স্যাপার আছে, তা আমরা চাচ্ছি না এটা জানাজানি হোক, মুর্দা আমরা যত তাড়াতাড়ি পারি দাফন করে দিব। তো এই কথা বলার পরে আসলে খায়রুল অত কিছু চিন্তা করে না যে আচ্ছা ঠিক আছে, যাদের সন্তান মারা গেছে তাদের যেহেতু কোনো হেডেক নাই বা তাদের যেহেতু কোনো মাথা ব্যথা নাই, তাহলে আসলে আমার এত চিন্তা করে কোনো দরকার নাই। তো বললো আচ্ছা ঠিক আছে আপনারা সবাই মিলে লাশ ধরেন আমরা নামাই। বলা বাহুল্য লাশের কিন্তু তখন পর্যন্ত গোসল দেয়া হয় নাই, জাস্ট ডেড বডিটা নামানো হয়েছে ওই অবস্থাতেই চাদরে পেঁচানো। এর মধ্যে বডিটা নিয়ে 5-6 জন ধরে হচ্ছে নামাচ্ছে এবং ওর কাছে যেটা ফিল হচ্ছে যে ওর এই কাঁধের এই পার্টটা হচ্ছে খায়রুল ধরা ছিল এবং ওর কাছে মনে হচ্ছিল যে আমি আমার লাইফে এতগুলো লাশ ধরি বা এতগুলো লাশ ধরে নামাইলাম, আমার কাছে কোনোটা এত ভারী মনে হলো না আজকেরটা যেরকম ভারী মনে হইতেছে। আচ্ছা যাই হোক আমি হয়তো অনেক বেশি ক্লান্ত এই জন্য এরকম লাগতেছে। তো এইরকম ভেবে ও হচ্ছে লাশটা নামায়, চারতলার উপর থেকে নামায়, তারপর নিচে নেমে হচ্ছে স্ট্রেচারে হচ্ছে সেই লাশটাকে গাড়িতে ঢুকায়। পরবর্তীতে দেখে সেখানে আরো দুইটা গাড়ি আছে, তো উপরে মানুষজন নামতে নামতে ও হচ্ছে আরো যে দুইটা গাড়ি ছিল তাদের সাথে এমনি কথা বলে যে বডিটা যাবে কোথায়, বলো যে এটা রংপুরে যাবে। তো যেহেতু রংপুর যাবে লম্বা রাস্তা, তো অন্য ড্রাইভারের সাথে খায়রুল কথা বলতে থাকে। তো এর মধ্যে যেটা হয় যে খায়রুল গাড়িটার গোছানো হয়ে যাওয়ার এবং ও যখন রওনা দিবে অন্যান্য যে দুইটা গাড়ি ছিল সেই দুই গাড়িতে এসে উপরে ওদের ফ্যামিলি মেম্বার যতজন ছিল তারা এসে বসে পড়ে। এবং যেটা হয় যে খায়রুলের কাছে ব্যাপারটা একটু শক লাগে যে কেন এই গাড়িতে কেউ যাচ্ছে না, লাশের গাড়িতে ইউজুয়ালি দু একজন যায়, এই গাড়িতে কেউ যাচ্ছে না। পরে ওর কাছে ব্যাপারটা একটু শকিং লাগে যে আচ্ছা আপনারা কি এই গাড়িতে কেউ যাবেন না, ও সরাসরি জিজ্ঞেস করে, বললো যে না কোনো সমস্যা নাই, আমরা সামনে একটা গাড়ি থাকবো, পিছনে একটা গাড়ি থাকবো, মাঝখানে হচ্ছে অ্যাম্বুলেন্স থাকবে, কোনো সমস্যা নেই তোমরা যাও। তো এরকম করে ওরা আস্তে আস্তে যাত্রা শুরু করে। তখন অলরেডি রাত 9টা বাজে, এরকম সময় 9টা না তখন আরো বেশি বাজে, হ্যাঁ তখন আরো বেশি বাজে 10-10:30 এরকম বাজে আর কি। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কোনো সমস্যা নাই। তো ওরা জার্নি শুরু করে, উত্তর ক্রস করে হচ্ছে ওরা সাভার মেইন রোডে উঠে গেল। ওইখানে হচ্ছে থাকে না যে সবসময় তো আসলে সিরিয়াল মেনটেন করা পসিবল হয় না, দেখা যাচ্ছে যে কখনো দুইটা গাড়ি, একটা গাড়ি তো অনেক আগে আছে, একটা গাড়ি হচ্ছে পিছনে, মাঝখানে হচ্ছে খায়রুলের গাড়ি। তো এই রকম একটা সময় সামটাইমস হয় যে দুইটা গাড়ি সামনে চলে যাচ্ছে বা ও একদম পিছনে পড়ে যাচ্ছে। এরকম করতে করতে আসলে অনেকটা সময় পার হয়ে যায় এবং রাত আস্তে আস্তে গভীর হতে থাকে। আনুমানিক তখন রাত 12টা বা 12:30 এরকম সময়। তখন হচ্ছে সামনে যে দুইটা গাড়ি ছিল ওইটা একটা গাড়ি ছিল ওইটা থামে এবং ওদেরকে সিগনাল দেয়া হয়, ওদেরকে সিগনাল দেয়া হয় যে তোমরা একটু ব্রেক নাও, একটু ব্রেক নাও, তারপর হচ্ছে হালকা পাতলা কিছু খেয়ে তারপর আবার জার্নি শুরু করো। অলরেডি তখন 12:30 সামথিং এরকম বাজে যখন এরকম হয়। তো তখন ওরা হচ্ছে ড্রাইভাররা কথা বলছিল, এর মধ্যে খায়রুলের কাছে যেটা সবচেয়ে বেশি শকিং লাগে উইচ ইজ যে একটা মানুষ মারা গেছে, একটা মানুষ মারা গেছে, আমার এই গাড়ি অ্যাম্বুলেন্স হচ্ছে লাশ কিন্তু এই গাড়িটার সাথে কেউ যাচ্ছে না। স্বভাবতই সবার মনে যেহেতু সুইসাইড কেস সবাই একটু ভয় পাচ্ছিল আর কি। তো খাওয়া দাওয়া করে আবার ওরা জার্নি শুরু করে। তো খায়রুল হচ্ছে চেইন স্মোকার ছিল আগে, তো ও হচ্ছে এরকম সিগারেট টিগারেট নিয়ে ও গাড়িতে উঠে এবং গাড়িতে স্মোক করতে করতে ও যাচ্ছিল। মোটামুটি কিছুক্ষণের মধ্যে যেহেতু হাইওয়েতে ওরা যাচ্ছিল, গাড়ির স্পিড প্রায় 70-80 সামথিং এরকম, ওর কাছে হঠাৎ করে মনে হচ্ছিল যে মানে গাড়ির যে সাইরেনটা সেটা মনে হয় মাঝখানে মাঝখানে হচ্ছে কাজ করছিল, এরকম মনে হচ্ছিল। তো ওর কাছে এরকম যখন মনে হয় তখন রাস্তায় কিছুটা সামনে গিয়ে ও হচ্ছে গাড়িটা সাইড করে, সাইড করে হচ্ছে চেক করে যে আসলে কোনো তার টার কেটে গেল কিনা বা কোনো ঝামেলা হলো কিনা, বিকজ অফ অ্যাম্বুলেন্সের সাইরেনটা অনেক বিশাল সেন্সিটিভ একটা জিনিস। তো এটা যখন দেখে তখন দেখলো যে না সবকিছু ঠিকঠাক আছে। পরে ও আবার গাড়িতে ঢুকে সবকিছু আবার চেক করে যাওয়া শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পরে ওর কাছে ফিল হচ্ছিল যে আসলে সামথিং ইজ হ্যাপেন, এবং সবচেয়ে সারপ্রাইজিং যে জিনিসটা হয় হঠাৎ করে যে গাড়ির মধ্যে যে আমাদের রেডিও থাকে সেটা হচ্ছে অটোমেটিক অন হয়ে যাচ্ছিল এবং ওইখানে মানে অদ্ভুত কিছু ফিসফাস আওয়াজ পাচ্ছিল, কোনো চ্যানেল স্টেবল ভাবে ফিক্সড হচ্ছিল না, এরকম একটা ব্যাপার স্যাপার বা এরকম হচ্ছিল। তখন ওর কাছে ব্যাপারটা অকওয়ার্ড লাগে যে টেকনিক্যাল কোনো ব্যাপার স্যাপার হয়তো বা হচ্ছে, সো এটা অফ করে দেই। তো যতবার ও অফ করতে চায় ততবার হচ্ছে দেখে যে এটা কাজ করে না, অটো অটো হয়ে যাচ্ছে জিনিসটা। তখন ওর কাছে ভালো লাগে না, ও ওইটা অফ না করে হচ্ছে একদম ভলিউমটা একদম ডাউন করে রেখে দেয়। কিন্তু তারপর ওর কাছে মনে হচ্ছিল কে যেন ফিসফিস করে কথা বলতেছে এইসবের মধ্যে। তো যারা হচ্ছে অ্যাম্বুলেন্স বা লাশের গাড়ি ক্যারি করে তাদের কাছে এটা খুবই নর্মাল বা ন্যাচারাল একটা ব্যাপার, এবং তাদের কিছু স্পেশাল রিচুয়াল থাকে যে কোন একটা জায়গায় যাওয়ার সময় কিছু দোয়া দুরুদ বা সুরা কালাম পরে তারপর হচ্ছে যেতে হয়। তো ও আসলে অত কিছু কেয়ার করে না ওই দিন, এবং যেহেতু বলা হলো যে ও আসলে অনেক টায়ার ছিল, যাওয়ার ইচ্ছা ছিল না, জাস্ট কোন রকম ভাবে আসলে যাচ্ছিল। তারপরে হঠাৎ করে ওর যখন দাউদকান্দি বা কুমিল্লা এই জায়গাটা যখন ক্রস করছিল তখন ওর চোখটা হচ্ছে পিছনে যায়, মানে ও লিটারেলি হচ্ছে এরকম পিছনে ঘুরে দেখে সবকিছু ঠিক আছে কিনা, দেখে যে না সবকিছু ঠিক আছে, জাস্ট খালি একটু ওই যে বাতাসে হচ্ছে ওই লাশের উপর চাদরটা একটু নিচে নেমে গেছে। অ্যান্ড হয়তো বা এইটাই ওর সবচেয়ে বড় ভুল ছিল, এবং তারপর থেকে আসলে এক একটা ইনসিডেন্ট হওয়া শুরু হয় ওর উপরে। ওর কাছে মনে হচ্ছিল গাড়ির পেছন দিক দিয়ে কে যেন বারবার হচ্ছে নক করছে, এবং এই নকটা মানে কাচের গ্লাসের মধ্যে খুব শক্ত কিছু দিয়ে বাড়ি মারলে যেরকম নক করলে যেরকম আওয়াজ হয় এক্স্যাক্টলি সেম সাউন্ডটা নাকি ও পাচ্ছিল। ও আমাকে এই কথাটাই বললো আর কি যে ভাইয়া এইরকম আমি সাউন্ডটা পেলাম। এবং এই জিনিসটা যখন হচ্ছিল ও গাড়িটা একটু স্লো করে, গাড়িটা একটু স্লো করে এবং ওর ভিতরে একটা ভয় কাজ করে। এখন একটা ব্যাপার আপনি জানেন কিনা জানি না, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা জিনিস ভয় পাবেন আপনি যদি গিয়ে ওই জায়গাটাতে দেখেন তাহলে হচ্ছে আর আপনার সেই ভয়টা থাকে না। এবং আমি আগেও বলছিলাম যে খায়রুল প্রচন্ড পরিমাণে সাহসী একজন মানুষ ছিল। তো ও হচ্ছে কিছুক্ষণ পরে গিয়ে হচ্ছে রাস্তায় থামায় গাড়ি, এবং ও গিয়ে থামিয়েও দেখে চেক করার জন্য যে আসলে ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে কিনা। ভয়ঙ্কর ব্যাপারটা এখানে যে ও যখন দেখে তখন দেখে গাড়ির পেছনের যে গ্লাসটা সেখানে হচ্ছে ছোপ ছোপ মানে ছোট একটা হাতের ছাপ, এরকম রক্তের ছাপ। তো এটা দেখে ও একটু ভয় পেয়ে যায়। তো এর মধ্যে হচ্ছে জানালা দিয়ে দেখে লাশটা ঠিক আছে কিনা, বিকজ অফ এই লাশের গাড়িতে এরকম হয়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, ও এগুলো নিয়ে খুব একটা বেশি টেনশনে ছিল না, ওর মাথার মধ্যে ব্যাপার ছিল যে আমার সবকিছু ঠিক আছে কিনা। এর মধ্যে ও হচ্ছে গাড়িতে উঠে হচ্ছে এইবার যেহেতু একটু নার্ভাস ফিল করছিল, ও সুরা কালাম ছেড়ে দেয়, তারপর হচ্ছে আবার জার্নি শুরু করে। এবং কিছুক্ষণ পরে ওর কাছে ফিল হয় যে মানে ওর ঘাড়ের কাছে কেউ ঠান্ডা বাতাস বা একদম নিঃশ্বাস ফেলে যেরকম হয় এই জিনিসটা ওর ফিল হচ্ছিল। তো হচ্ছে রিয়ার ভিউ দিয়ে হচ্ছে পিছনে দেখে, তো তখন ও যেটা দেখে ও এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দেখে যে সম্পূর্ণভাবে ওই ডেড বডি যেটা ওইটা হচ্ছে একদম উঠে বসা। এটা ও হ্যালুসিনেশন বলে চালিয়ে দিতে যায়, কিন্তু অ্যাকচুয়ালি দেখে যে না, এটা বারবার দুইবার দেখার পরেও ও একই জিনিস বারবার দেখছিল। তো ওই জায়গায় ও ভয় পায় এবং ও সুরা কালাম পড়তে থাকে। তারপরে হচ্ছে গাড়ি যাচ্ছিল, এর মধ্যে খুব বড় বড় দুইটা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে ও বেঁচে যায়। বাট ওর টার্গেট যেহেতু ছিল যে যা কিছু হোক না কেন আমি গাড়ি থামাচ্ছি না, তো এরকম ভাবে ও অনেকটা রাস্তা যায় এবং ফোন দিয়ে কথা বলতে থাকে যে আপনারা কোথায়, কিন্তু কোনো ধরনের রেসপন্স ওইভাবে পায় না। ফোন দিতে থাকে, বলো যে আমরা সামনে আছি, তোমার জন্য ওয়েট করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে ওরা কাউকে পায় না। তো এরকম অনেকটা সময় যাওয়ার পরে খায়রুল যখন সামনে যাচ্ছিল তখন ওর কাছে মনে হচ্ছিল যে না, আবার মনে হয় সেই প্রবলেমটা আবার হচ্ছে। এবং সেটা হচ্ছে যে পেছন থেকে কেউ একজন ওর ঘাড়ে এখানে নিঃশ্বাস ফেলছে। ও পিছনে সরাসরি তাকায় এবং দেখে যে সেম জিনিসটা। তো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ও যখন সামনে তাকায় তখন দেখে যে এরকম একটা কালো কিছু একটা ওর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং ওটা ভেদ করে চলে যায় এবং গাড়ি গিয়ে একটা হচ্ছে ছোটখাটো একটা গাছের সাথে বাড়ি খায়। তো ওইখানে হচ্ছে স্টপ করে কিছুক্ষণের জন্য ও সেন্সলেস হয়ে যায়। তো ওর সেন্স আসে যখন তখন হচ্ছে ও ফিল করে যে ওকে কেউ টানাটানি করছে এবং ওই সময় ওর সেন্স আসে। তো তখন দেখলো যে ওর সাথে যারা ছিল তারা এসে বলতেছে যে তোমার কি হয়েছিল, তোমাকে আমরা ফোন দিতেছিলাম, তোমার ফোন পাইতেছিলাম না তোমাকে, তারপর আমরা তো সামনে চলে গেছিলাম, আমরা ওয়েট করতেছিলাম তোমার জন্য কিন্তু তুমি ছিল না। তো পরে আবার গাড়ি ব্যাক করে দেখি যে তুমি এরকম ছোট ছোট এই যে গাছপালা আছে এগুলোর সাথে বাড়ি খেয়ে তোমার হাতটাত কেটে গেছে, এখানে তুমি রয়ে গেছো। তো ও আর কিছু বলে না, ও সুন্দর মতন সবাইকে বলে যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই। তো ওইখানে যে ছিল ওইখান থেকে একজন ড্রাইভার হচ্ছে ওর সাথে আসে যে আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে যাই। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। তারপরে আবার জার্নি শুরু হয়। কিছুক্ষণ পরে গিয়ে সেম কাহিনী, ওই ওর সাথে যে ড্রাইভার সে গাড়ির ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং তার কথা হচ্ছে যে আমি এই গাড়িতে যাব না, এই গাড়িতে যাব না, এই গাড়িতে সমস্যা আছে। তো এই যখন অবস্থা হয়ে যায় তখন হচ্ছে মানে ও তো এইটা দেখে ইউজড হয়ে গেছে, এখন ওর সাথে আরেকটা মানুষ আছে, ওর ভয় একটু কম লাগে। কিন্তু ওর সাথে যে মানুষটা ছিল সে হচ্ছে বলতেছে যে না, আমি আপনার গাড়িতে যাব না, সমস্যা আছে। তো গাড়ি যখন থামায় পিছন থেকে গাড়ি আসে, বলে যে কি সমস্যা, বলছে যে ভাই আমি স্পষ্ট দেখছি যে গাড়ির যে সামনে একটা প্যাচার মতো কিছু একটা, যে গাড়ির যেই সাইডে যেই মিরর থাকে সেখানে বসে আছে এবং ওইখানে ওই প্যাচাটা কিছু একটা মুখে নিয়ে বসে আছে, ওটা হচ্ছে একটা চোখ, সেটা হচ্ছে একটা চোখ, আর গাড়ির পিছনের দিকে তাকিয়ে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখছে। তো যখন হচ্ছে ওই গার্জিয়ান যারা ছিল তারা বলে যে আচ্ছা ঠিক আছে লাশটা চেক করে, খায়রুল সরাসরি মানা করে দেয় যে না এখন আর কিছু দেখেন না, আমরা সুন্দর মতো আগে বডিটা যেখানে দরকার দিয়ে আসি সেখান থেকে, তারপরে হচ্ছে যা করা করেন, এখন আর কিচ্ছু দেখেন না। পরে এরকম আস্তে আস্তে রাস্তা এরকম আরো অনেক অবস্টেকল পার হয়ে ওরা যায়। তো নর্মালি খায়রুলের যে অভ্যাসটা ছিল সেটা হচ্ছে কোনো ডেড বডি বা কোনো লাশ যদিও ক্যারি করত যেখানে দিয়ে আসে সেখান থেকে আসার আগে হচ্ছে গাড়িটাকে ধুয়ে ফেলত, তো ধুয়ে ফেলে তারপর হচ্ছে আসতো। তো ওই দিন কি কি মনে হলো ও আর ওই কাজটা করে নাই, ও সুন্দর মতো হচ্ছে রংপুরে রেখে চলে আসে, ওই অবস্থাতেই চলে আসে, যেতে যেতে সকাল ভোর হয়ে গেছিল ও আবার ওই অবস্থাতেই চলে আসে। তো এইটা এই পর্যন্ত যদি গল্পটা বা স্টোরিটা থামতো তাহলে ভালোই হতো, কিন্তু এর পরবর্তীতে যেটা হয় যে যারা ঢাকা শহরে থাকেন তারা অনেকেই জানেন যে বাসার নিচে পার্কিংটা হচ্ছে অনেকে কিন্তু ভাড়া দেয়। তো খায়রুল এরকমই একটা বাসার মধ্যে হচ্ছে ওর গাড়িটা পার্কিং করতো আর কি। তো এরকম ও রংপুর থেকে এসে গাড়িটাকে ওয়াশ করে তারপর হচ্ছে রাতের বেলা হচ্ছে যে বাসায় রাখে সেখানে দিয়ে আসে এবং সিকিউরিটিকে বলে যে আচ্ছা ঠিক আছে ভাই আমি হয়তো আগামী দুই দিন আসবো না একটু দেখে শুনে রাখেন। তো সিকিউরিটি বলে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। পরের দিন সকালবেলা খায়রুলের কাছে ফোন আসে, ওই বাসার সিকিউরিটিকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি একটু তাড়াতাড়ি আসেন একটু সমস্যা হয়েছে। কি হয়েছে? আপনি আসেন, আমি আসার পরে সবকিছু বলতেছে। পরে বলল যে আচ্ছা ঠিক আছে। পরে খায়রুল যখন আসে তখন বলে যে আমি সবকিছু রেখে যাওয়ার পরে রাত্রে সবকিছু দেখে আমি ঘুমাতে যাব। এই সময় আমার কাছে মনে হলো আমার আপনার গাড়ি থেকে হয়তোবা কেউ অ্যাম্বুলেন্সের উপরে যে লাইটটা থাকে সাইরেন, যেটা সাইরেনের কথা যেটা বলছিলাম, সেই সাইরেনটা হঠাৎ করে বেজে ওঠে এবং সেটা মধ্যরাতে, এবং এটা কতটা ক্রিপি হতে পারে এটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এবং তখন আর কি ওই সিকিউরিটি ভয় পায়। তো তখন খায়রুল বলল যে না এরকম হওয়ার তো কোনো সম্ভাবনা নেই, বিকজ অফ গাড়ির চাবি আমার কাছে, সবকিছু ঠিক আছে। তারপর যদি আপনার ভিতর কোনো কনফিউশন থাকে বা কোনো মানে সন্দেহ থাকে আপনি দেখতে পারেন। পরে বলল যে না ভাই ঠিক আছে, আসলে তো আপনি অনেকদিন ধরে গাড়ি রাখেন এখানে, সমস্যা হওয়ার কথা না। তো পরের দিন ও চলে গেল আর কি। তার পরের দিন খুব সম্ভবত রাত চারটা বা সাড়ে চারটা বা ফজরের আগে আগে এরকম সময় হচ্ছে খায়রুলের কাছে ওই যে বাসায় হচ্ছে গাড়ি রাখতো সেই বাড়িওয়ালার ফোন আসে যে খায়রুল তুমি কোথায়, তুমি যত তাড়াতাড়ি পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল বাসায় আসো। বলল সকালে আসো? বলছে না সকালে না, তুমি এখনই আসো। তো খায়রুল বুঝতে পারে হয়তো বা খারাপ একটা কিছু হয়েছে, ও চায়। তো যাওয়ার পরে যে ঘটনাটাও শুনতে পারে সেটা হচ্ছে যে প্রতিদিনের মতো সিকিউরিটি গার্ড হচ্ছে ওই গাড়িটা সবকিছু দেখে তারপর বাসায় লক করে তারপর ঘুমাতে যাবে। তো রাতের বেলা তার কাছে মনে হয় একদম খসখস করে কিছু একটা আওয়াজ হচ্ছে বা শব্দ হচ্ছে। তো এরকম শব্দ যখন পায় তখন ও হচ্ছে সবকিছু চেক করতে থাকে, লাঠি আর টর্চ লাইট নিয়ে সবকিছু চেক করতে থাকে। এবং তখন তার কাছে মনে হয় যে অ্যাম্বুলেন্সের ওই জায়গাটা থেকে শব্দ হচ্ছে। তো গাড়ির নিচে যথারীতি টর্চ লাইট মেরে চেক করে, দেখে যে কিছু নাই। পিছনে গিয়ে দেখে যে সেখানে হচ্ছে ছোপ ছোপ রক্তের দাগ, এবং সেটা দেখে সে খুবই ভয় পায়। খুবই সাধারণ একটা ব্যাপার যে ভয় পাওয়াটা স্বাভাবিক। এবং সে এটা দেখার পরে তার সে ভিতরে কিছু একটা নাড়াচাড়া সে বুঝতে পারে বা ফিল করে। তো যেহেতু অ্যাম্বুলেন্সের যে গ্লাসগুলো আছে এগুলো স্টিকার মারা থাকে, সে হচ্ছে টর্চ লাইট দিয়ে ভিতরে এরকম করে উঁকি মারে। তো উঁকি মারার পরে সে দেখতে পারে যে সেখানে একটা ডেড বডি বা লাশ, সেখানে একটা ডেড বডি বা লাশ ওই মুড়ি দিয়ে শুয়ে আছে। এবং সে যখন ওইখানে ওটা স্পষ্টভাবে সে দেখতে পারে, এবং এইটা দেখার পরে সে হচ্ছে দৌড়ে ওই বাড়িওয়ালার কাছে চলে যায়। এবং সবচেয়ে অবাক করা যে ব্যাপারটা সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু খায়রুল কোনো মানে ট্রিপ বা ক্যাব যেটা বলে আর কি এরকম কিছু করে নাই বা কোথাও লাশ বা ডেড বডি নিয়ে যায় নাই, গাড়িটাকে ধুয়ে ওখানে রাখা হয়েছিল। ও যখন এসে দেখে যে তখন পর্যন্ত দেখে যে গাড়ির মধ্যে এরকম দুই তিন ফোঁটা রক্তের মতো কিছু একটা আছে, তখন ওর কাছে ব্যাপারটা খুব ক্রিপি মনে হয়। এবং পরবর্তীতে ও একজন ভালো একজন মানুষের কাছে যায় বা যেটা বলি আমরা স্পেশাল কোনো কারো কাছে যায়, তখন সে বলে যে তুমি পারলে অ্যাম্বুলেন্সটা বিক্রি করে ফেলো এবং তুমি রাতের বেলা এইভাবে এই প্রফেশনে কাজ করো না, এটা তোমার উপর নজর আছে। পরবর্তীতে হচ্ছে ওর অ্যাম্বুলেন্সটা বিক্রি করে দেয়, এরপরে আর খুব একটা বেশি কাজ করে না, ও দুই বছর মতো এদিকে ছিল না। পরবর্তীতেও এমনি প্রাইভেট কার বা রেগুলার যে গাড়িগুলো আছে সেইখানে হচ্ছে শিফটিং করে। সো এই ছিল হচ্ছে স্টোরি খায়রুলের স্টোরি।
তো আমরা শুনছিলাম একটা মানে অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা, এবং সাধারণত মানে ভূত স্টুডিওতে আমরা এই ধরনের ঘটনাগুলো খুব বেশি যদি বলি যে অনেকেই চেয়ে থাকে যে অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা, লাশ কাটা ঘর, ব্ল্যাক ম্যাজিক, সো আকাশকে অসংখ্য ধন্যবাদ, আবারও কোন একদিন আকাশের কাছ থেকে তার বাকি ঘটনাগুলো আমরা শুনবো। আকাশ খুব ভালো থেকো,
থ্যাংক ইউ সো মাচ।
এনিওয়েজ আমরা এই মুহূর্তে একটা ছোট বিরতি নিব এবং ছোট বিরতির পর যখন ফিরছি দ্বিতীয় গেস্টকে সঙ্গে নিয়ে তখন আপনার পাঠানো টেক্সট অ্যান্ড কমেন্টসগুলো নিয়ে ফিরছি। চলছি কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সো পরের পর্বে কি তুমি আসতে পারবে? অবশ্যই তুমি আসতে পারবে, তার জন্য ছটফট করে দিও রেজিস্ট্রেশন। মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করো RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন এবং তোমার প্রফেশন লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, ফিরছে অপূর্ব কিছুক্ষণের ভেতর।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার শর্মা ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Potato. Now it's a chips, bro. Texture is different. Potato. It's all a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro. It's chips.
Chips. Bachai kora alu shake. Spicy seasoning it to his tail of prawn potato.
Guys, thamo. It's a chips like a biscuit. Kya bujhe nao? হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার শর্মা ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Potato. Now it's a chips, bro. Texture is different. Potato. It's all a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro. It's chips.
Bachai kora alu shake. Spicy seasoning it to his tail of prawn potato.
Guys, thamo. It's a chips like a biscuit. Kya bujhe nao?
আরো একটাবার স্বাগত আপনাকে। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সো আই হোপ আজকের এপিসোডের গল্পগুলো আপনার কাছে ভীষণ রকম ভাল লাগছে। আজকে অ্যাম্বুলেন্সের কিছু ঘটনা শুনছিলাম এবং সব মিলিয়ে আজকে যদি বলি যে ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং লাগছে এবং আই হোপ আপনি একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন। JFM স্পেস দিয়ে নাম, লোকেশন, তারপর হচ্ছে আপনার টেক্সট অ্যান্ড পাঠাবেন কথাবার্তাগুলো 26969 নাম্বারে। মতামতটা জানা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এবং একই সাথে যেমনটা হচ্ছে নীলা বলছেন আমি তোমাদের অনুষ্ঠানে আসতে চাই, আছেন আমাদের সাথে স্কান্দার ভাই, ওকে খুবই চমৎকার, অনেকেই বলছেন আসতে চাই আসতে চাই। খুবই সিম্পল, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে সেন্ড করবেন 26969 নাম্বারে। মাইমুনা ইসলাম আছেন আমাদের সাথে, ডক্টর আশিক জয়েন করে আছেন, MD রানা আছেন আমাদের সাথে, বাবু ভাই জয়েন করে আছেন আমাদের সাথে এই মুহূর্তে মুন্সীগঞ্জ থেকে তিনি শুনছেন, MD আলামিন জয়েন করে আছেন, শর্মিলা আছেন আমাদের সাথে এই মুহূর্তে, জামান খান আছেন আমাদের সাথে। এবং তিনি যেটা বলেছেন, আমার একটা ছোট্ট পরামর্শ আছে, অনুষ্ঠানটা দুদিন করা যায় কি না, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি আরো ভালো ভালো বেশ কিছু স্টোরি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। বাট ওই যে একটা কথা বলবো যে আপনাকে যদি বলা হয় যে আপনি যদি রেগুলারলি আপনার পছন্দের খাবারটা খান, তখন কিন্তু আপনি হয়তো বা বিরিয়ানির যে একটা রাজকীয় টেস্ট বা একটা ব্যাপার স্যাপার, তো ওই জিনিসটা কিন্তু আপনি পাবেন না। তো কিছু কিছু জিনিস একটু মনে হয় স্পেশাল একদিন থাকাটাই বেটার, রাইট? হ্যাঁ, তবু আপনার মতামতটাকে আমরা স্বাগত জানাই। এনিওয়েজ, সো আমরা এই মুহূর্তে আমাদের সেকেন্ড গেস্ট যিনি রয়েছেন তার সাথে পরিচিত হব এবং তার কাছ থেকে তার প্রথম ঘটনাটা শুনব। এরপর যখন ফিরছি তখন পাঠানো আপনার SMS এবং কমেন্টস নিয়ে ফিরছি। আসসালামু আলাইকুম বন্ধু, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ শাওন মিয়া।
জি শাওন ভাই, শাওন ভাই কোথা থেকে এসেছেন জানো?
আমি আসছি নারায়ণগঞ্জ চাষারা থেকে।
চাষারা থেকে, অল রাইট। সো আজকে আমরা প্রথম কোন ঘটনাটা শুনবো? ঠিক, আপনার নিজের লাইফে ঘটে যাওয়া কোন ঘটনা নাকি?
আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা, অনেক হাস্যকর এমন অনেক ঐতিহাসিক একটা ঘটনা।
ওকে, শুনি আমরা ঘটনাটা একটু। একটা স্পাইস কিন্তু গল্পের মাঝখানে আমরা আজকে পাচ্ছি, হাস্যকর ঘটনা। কেন হাস্যকর? ভূত স্টুডিওতে তো সাধারণত আমরা হাস্যকর ঘটনা প্রচার করি না, কিন্তু আমরা সবসময় যেটা বলি সেটা হচ্ছে সবগুলো ঘটনা তো আসলে আমরা এখানে লাশ কাটা ঘর নিয়েই প্রচার করতে পারবো না কিংবা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড করতে পারবো না, এর বাইরেও অনেক ধরনের অনেক রকমের ঘটনা থাকে। তো শাওন ভাইয়ের প্রথম ঘটনাটা তিনি আমার সাথে অফ এয়ার যখন শেয়ার করছিলেন বা ওভার দ্য ফোন টিম ভূত স্টুডিওর কাছে যখন তিনি শেয়ার করেছেন, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। বাট দ্য থিং ইজ, ইন্টারেস্টিং লাগলেও বা তিনি যে শব্দটা বললেন হাস্যকর, এর বাইরেও কিন্তু একটা ফিলিং হয়, সেই ফিলিংটা হচ্ছে খুব অদ্ভুতের একটা ফিলিং। গল্পটা শুনেন, আশা করি ভালো লাগবে। শাওন ভাই আমরা একদম শুরু থেকে শুরু করছি।
জি, আমি আমার গল্পে চলে যাচ্ছি প্রথম ঘটনায়। তো এটা হচ্ছে 2009 অথবা 2010-এর মাঝামাঝি একটা ঘটনা। তো এটা আমার নিজের সাথে ঘটনাটা ঘটে যায়, একটা হাস্যকর একটা ঘটনা হচ্ছে। যেমন একটা পরীর সাথে একটা প্রেম এরকম। তো যখন 2009-10 এরকম মাঝামাঝি, তো শবে বরাতে গ্রাম অঞ্চলে সচরাচর বন্ধু বান্ধবরা সবাই মিলেই নামাজ কালাম আল্লাহর জিকিরাতে আর আমরা ব্যস্ত থাকি। তো ওই দিন রাতটা যখন তিনটা চারটা এরকম মাঝামাঝি হবে, তখন তো ছোট ছিলাম, অতটা ঘড়ি ইউজ করতাম না বা দেখতাম না। তো ওই ঘড়ি দেখতাম না, তিনটা চারটা এরকম মাঝামাঝি হবে, তো আমার শরীরটা কেমন জেনে লাগে, একটা নার্ভাস ফিল করি আমি। তো আমার সাথের যে ভাই ব্রাদার, এলাকার ভাই ব্রাদার আছে, তাদেরকে আমি বলি যে দেখ তোরা তো থাকবি। তো আমরা যখন ছোট ছিলাম তখন মসজিদে আর কি একটা সিন্নি বা খিচুড়ি ইউজ করে তো দিত, এটা আমরা খাইতাম। তো এটার লোভে আর কি অনেক বাচ্চা কাচ্চারা থাকতো, আমরাও এরকম থাকতাম। থাকার পরবর্তীতে এরকম আমার ওই দিনটা আর কি ভালো লাগে না, রাতটা ওই রকম নার্ভাজা নার্ভাজা কাটে, তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত এরকম থাকতে পারি না। তো আমি ওদের কাছে বলি যে তোরা থাক, আমি চলে যাই। তোরা বলছে এত রাত্রে একা একা যাবি? তা আমাদের গ্রামই তো, সব রাস্তাঘাট চেনা, সব মানুষজন চেনা, কোন একটা বা রাস্তাঘাটে যে জন্তু জানোয়ার থাকে ধরতে গেলে সবার সাথে একই প্রতিদিন দেখাশোনা। তো সবাই এরকম সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাই। যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে ওই মসজিদ থেকে বের হওয়ার পরে, মসজিদটা হচ্ছে আমাদের এলাকার হাই স্কুল কাজী আজহার আলী কলেজ, ওখান থেকেই নামাজটা শেষ করে আমি বের হই। আসার পরে ওই জায়গাটা আমার এলাকার যারা আছে তারা হয়তো বা চিনতে পারবেন। আসার পরে অনেকখানি রাস্তা আসার পরে একটা বনরপাড়া ডাক বাংলা পরে আর কি, বনরপাড়া জেলা বনরপাড়া থানাতে আমার বাড়ি। আসার পর ওই যখন আমি ডাক বাংলা ক্রস করে যাই, ওই জায়গাটা যাওয়ার পর একটা ফাঁকা একটা মাঠ পড়ে। তো মাঠের ভিতর দিয়ে আমরা আসা যাওয়া করতাম, ওই মাঠের মাঝখানে যাওয়ার পরে হঠাৎ একটা মেয়ে আমার সামনে, এত রাত্রে বলে একটা মেয়ে হুট করে একটা মানুষের সামনে আসতে পারে। তো হুট করে যখন আমার সামনে আসে তখন আমি অতটা বিষয়ে খেয়াল করি না। তো আমি বলি যে আপনি কে? তো উনি আমার সামনে আসার পর আমাকে একটা সালাম দেয়। আমি সালামের উত্তর দিই যে তোমাকে তো কোনো সময় আমাদের এই গ্রামে দেখি নাই, তুমি কে? তো আমার কথার উত্তর দেয় না। তো আমি এরকম একটা দুইটা কথা বলতে বলতে ও হঠাৎ করে দেখি কোথাও ও আর নাই, দেখতে পাচ্ছি না। তো আমি মনে করি এটা হয়তো আমার একটা চোখের ভ্রম বা আমার ভালো লাগতেছে না, এরকম একটা নার্ভাস আমি চলে যাই। যাওয়ার পরে আমি ওই জায়গাটা যাওয়ার পরে ওই মাঠটা পের হওয়ার পর একটা গলি পরে, ওই গলির ভিতরে যখন ঢুকি আমার শরীরটা কেমন ভার হয়ে আসে, যেমন কেউ কাঁধের উপরে বসে আছে এরকম। যাওয়ার পরে এরকম আল্লাহ আল্লাহ করতে করতে বাড়ি চলে আসি। আসার পরে উজু বাসায় ঢুকতে ঢুকতে ঢোকার কিছুক্ষণ পরপরে আজান দিয়ে দেয়। তো আমার নানি বলে, আমি নানির কাছ থেকে নানির কাছেই বড় হয়েছি, তো আমার নানি বলে সারা রাত নামাজ পড়ে আসছোস, তো ঠিক আছে ইয়া কর, উজু করে এসে নামাজটা পড়া, ফজরের নামাজটা পড়া, তারপরে ঘুমা। তো আল্লাহর নাম নিয়ে আমি ফজরের নামাজ পড়া ঘুমিয়ে যাই। এরকম দুই দিন তিন দিন তার সাথে আর কোনো দেখা নাই। হঠাৎ করে একদিন রাত্রে দশটা বাজে বাজার থেকে ফিরছি, বাজার থেকে ফেরার মাঝখানে আবার এরকম রাস্তার ভিতর দেখা, হঠাৎ করে একটা মেয়ে, ওই মেয়ে। তো আমি বলি তোমার সাথে ওই দিন আমার দেখা হইলো, তুমি তো আর কথা বললে না, তুমি চলে গেলা, আমার ওই জন্য কথার কোনো উত্তর দেয় না, শুধু আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। ড্যাব ড্যাব মানে একটা একজন মানুষের দিকে একজন চেয়ে থাকলে যেরকম এরকম। তা আমি বলি যে কিছু বলো, কিছু বললে বলো, না বললে আমি চলে যাই। তো এরকম এক কথা দুই কথা আমি চোখের পলক ফেলতে আবার খুলতে দেখি নাই। এরকম একদিন দুই দিন বিষয়টা আমার কাছে ভালো লাগে না, এরকম যাইতে যাইতে মাস খানিকের বেশি চলে যায়। তো হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমি ঘরে শুয়ে থাকি, তো ছোট থেকে আমি একা থাকতে পছন্দ বোধ করি, আমার বেড কেউ সাথে শেয়ার করতে আমার ভালো লাগে না। তো রাত্রেবেলা ফজরের আগ দিয়ে হবে এরকম, হঠাৎ করে আমার মনে হইলো যে আমার পাশে কেউ একজন শুয়ে আছে, একজনের সাথে আরেকজন শুয়ে থাকলে এরকম একটা লাগে। তো হঠাৎ করে এরকম আমি ভাবি কে থাকতে পারে, আমার ঘরে তো আমার নানি বা নানা ছাড়া এরা ছাড়া কেউ থাকে না। তো হঠাৎ করে আমার চোখটা খোলে, চোখটা খোলার পরে আমি দেখি যে না কেউ নেই, কিন্তু ঘুমের মাঝখানে মনে করলাম যে কেউ একটা আমার সাথে আছে। এরকম যাইতে যাইতে একদিন দুই দিন যায়, শনিবার রাত যায়, রবিবার রাত যায়, এরকম যাইতে 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 পুরো একটা সপ্তাহ কাটে। কাটার পরে ওই দিন রাত্রটা ছিল শনিবার রাত্র, ওই শনিবার রাত্র আমি প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে বাইরের কাজ সেরে এসে শুয়ে পড়ি। তো আমি রাত্রেবেলা যখন শুই তখন আমার শরীরে কোনো কাপড় চোপড় থাকে না, বা শুধু আমার প্যান্টটা থাকে। আমি শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পর ওই দিন রাত্র সেম কাহিনী, কেউ একজন হয়তো বা আমার ডেনার উপরে শুয়ে রয়েছে, আমি এরকম একটা ফিল করছি। এরকম ঘটনা ঘটতে থাকে, আমি কেউ সাথে শেয়ার করি না, হয়তো বা ঘুমের মাঝখানেও হইতে পারে, এরকম স্বপ্ন হইতে পারে, এরকম একটা পাশ কাটিয়ে চলে যাই। যাইতে যাইতে এরকম ৬ মাস চলে যায়, এরকম দুই দিন একদিন এরকম ঘটনা ঘটতে ঘটতে আমি কেউ সাথে শেয়ার করি না। তো আমার নানি ছিলেন হার্ট পেশেন্ট, আমার নানা নানি সবাই চলে আসে ঢাকা আমার নানির হার্ট পরীক্ষা করার জন্য ঢাকা সরদি মেডিকেলে। আসার পরে আমি ওখানে আমার পাশের বাড়িতে গ্রাম হিসেবে নানি ছিল ওনার বাড়িতেই খাওয়া দাওয়া করতাম। তো দুই দিন চলে যায়, বৃহস্পতিবার রাত্রে চলে যায়, শুক্রবার শনিবার রাত্রে যখন আমি ঘরে আসি খাওয়া দাওয়া শেষ করে রাত্রে নয়টা দশটা এরকম আসার পর যখন আমি ঘরে ঢুকি তখন থেকে আমার শরীরটা ভালো লাগে না, কেমন যেন লাগতেছে, একা একা বোধ করতেছি, এতদিন একা থাকি কোনো সময় খারাপ লাগে না, তো এরকম লাগতেছে কেন, বিষয়টা একটু খটকা লাগে। লাগার পর আমি বিছানায় শুইলাম, শোয়া মাত্রই কেমন যেন আমার ঘুম চলে আসলো। তো তখন আমাদের ঘরে সাদা কালো টিভি ছিল, সাদা কালো টিভিতে আমরা গোপালবাদ দেখতাম, তখন আর মনটা চাইলো না যে টিভিটা অন করি। টিভিটা না দেখে আমি শুয়ে পড়লাম, শোয়া মাত্র আমার ঘুম চলে আসলো, আমি ঘুম গভীর ঘুমে কাতর। তো ঘুমের মাঝখানে ওই দিন আবার ফিল করলাম যে আমার সাথে কেউ একটা হয়তোবা আমার বিছানায় বা আমার শরীরের সাথে একান্ত ভাবে শুয়ে রয়েছে। তো আমি একটা জিনিস ফিল করলাম, হ্যাঁ, যে কোনো একটা মেয়েলি এরকম মাথার চুল। হঠাৎ করে আমি চোখটা খুলি যে দেখি হ্যাঁ অনেক সুন্দর, ওই রকম সুন্দর মেয়ে মানুষ পৃথিবীতে কোনো সময় বা আমি আজও পর্যন্ত দেখছি কিনা আমার মনে হয় না। দেখার পর ওর সাথে আমি কথা বলার চেষ্টা করি, তো এক কথা দুই কথা আমি রেগে যাই যে দেখ তুই যদি আমার সাথে কথা না বলস তাহলে আসোস কে, তুই কেমনে আসোস, আমার বাড়ি ঘরের দরজা জানালা তো সবকিছু লাগানো, তাহলে তুই কেমনে ঢুকলি। তো এক কথা দুই কথা আমি রেগে যাই, রেগে যাওয়ার পর ও আমার সাথে কথা বলে, যে আমার সালাম দেয়, সালাম দেওয়ার পরে কথা বলে, বলার পরে উনি আমাকে বলে যে দেখেন আপনাকে আমার খুব পছন্দ, আপনাকে ভালো লাগে, ভালো লাগে, তোমাকে চিনি না, তোমার গ্রাম জানি না, তোমাকে চিনি না, তুমি কে, কার কে, তুমি পরিচয় দাও। তো এরকম পরিচয় দেয় না, তো বলে যে আমার কোনো পরিচয় নাই, আমরা পরিচয়হীন, পরিচয়হীন তো কোনো মানুষ হয় না আমি জানি। তো আমাকে বলে যে আমি মানুষ না, তো মানুষ না আমি ভয়ে পড়ে যাই, মানুষ না মানে, তো আমাকে বলে আমি মানুষ না আমি পরি। আমি বলি হায় আল্লাহ, এটা আবার কেমন কথা, পরি একটা মানুষের সামনে আসছে একা ঘরে, অনেক ভয় পড়ে গেছি, মানে এক পর্যায়ে কান্না করে দিছি। যাওয়ার পরে এরকম ওই দিন চলে যায়, এরকম দুই দিন চার দিন চলে যায়, নানির এক সপ্তাহ থাকে। এক সপ্তাহ থাকার পর যখন ইয়া করে আসে বাড়িতে, বৃহস্পতিবার রাত্রে ওরা আমরা ওঠে, শুক্রবার আসে পৌঁছ। তো ওই দিন রাত্রে আর আমি এরকম কিছু ফিল করি না, ফিল না করার পর যখন উনি আসে, আসার পর শনিবার রাত্রে আবার আমি একই খাওয়া দাওয়া শেষ করে বাইরের কাজ শেষ করে আমার নানির সাথে গল্প গুজব করে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর যখন আবার ওই দিন রাত্রেবেলা একই ঘটনা, কিন্তু ওই দিন একটা ঘটনা হচ্ছে ও আমার জন্য কিছু খাবার নিয়ে আসে, যেমন ফল জাতীয় ফ্রুট জাতীয় খাবার নিয়ে আসে, একটা পাকা বেল। তো পাকা বেলটা যখন ঘরের ভিতরে নিয়ে আসে তখন পুরো ঘরটা বেলের গন্ধ হয়ে যায়। তো আমার নানি বলে কি রে এত রাত্রেবেলা তুই বেল কই পাইলি, আমি বললাম নানি বাজার থেকে নিয়ে এসেছিলাম, ওটাই খাইতেছি, তো তুই একা একা খাইবি আমাকে দিয়ে। তো আমি বললাম ঠিক আছে রেখে দিব, তুমি সকালবেলা খাইও। তো উনি ঘুম ঘুমে পড়ে, তো ওর সাথে কথাবার্তা বলি না, ও জাস্ট আমার সাথে শুয়ে থাকে। এরকম একদিন দুই দিন বিভিন্ন রকম ফল নিয়ে এসে আমার চেহারাটা, মানে একটা ফল ফ্রুট বা খাবার খাদ্য বেশি গেলে চেহারাটা তো একজনের ঘুরে আসে। তো আমার নানির বিষয়টা ফলো করে যে দেখ কিরে তোর তো সচরাচর তখনের তো অনেক অভাব ছিল, অনরণ ছিল। তোমার নানি বললো তোর তো তেমন ফল ফুট খাওয়াতে পারি না, বা তুই যে বাজার থেকে প্রতিদিন ফল নিয়ে এসে খাস, টাকাটা কই পাস। আমি কই না টাকা তো লাগে না, যে এরকম এরকম রাতের বেলা আমাকে কেউ একজন একটা ফল খাওয়ায়। তো আমার নানি বললো তোর কেউ একজন একটা ফল খাওয়াবে মানে, এটা আবার কেমন কথা। তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমার আর কিছু বলে না, রাত্রেবেলা এরকম মঙ্গলবার রাত উনি প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর আবার ওই দিন রাত্রে পাকা একটা, মানে পাকা গাছকলা যেরকম একটা স্মেল, ওই রকম কলার একটা আম ছুটে গেছে পুরো ঘরের ভিতরে। তো হঠাৎ করে আমার নানি এই রুমের লাইটটা জ্বালাই দিছে, লাইটটা জ্বালানো মাত্র উনি বললো যে কিছু একটা ছায়ার মতো হয়তো উপরের দিকে উঠে গেল এরকম। তো এরকম একদিন দুই দিন যেতে যেতে আমার নানার সাথে কথা বলে, আমার মামার সাথে কথা বলে, তো ওই দিন থেকে আমার মামাকে আমার বিছানায় আর কি আমার ঘরে আমার বিছানায় দিয়ে দেয় যে দেখ তুই তোর ভাগিনার লোকে থাক, যে কি একটা বিষয় নিয়ে অনেক চিন্তায় রয়েছি। তো এরকম থাকে, এরকম থাকার পরে ওইরকম আমার মামাও বিষয়টা যে কয়দিন থাকে থাকেন, হঠাৎ করে একদিন মামা কাজের উদ্দেশ্যে অন্য জায়গায় যায়। তো ওই দিন রাত্রেবেলা আমার মানে অনেক ঝালা যন্ত্রণা করে, আমারে আমার কাছে আসতে পারে না, এরকম করতে পারে না, বা আমার কাছে আসতে পারে না, আমার ধরতে পারে না, ছুঁতে পারে না, অনেক জ্বালা যন্ত্রণা। এক পর্যায়ে আমার পুরো অসুস্থ হয়ে যাই, তিন দিন জ্বরে পড়ে থাকি এরকম। শনিবার রাত্রে এরকম আমার জ্বালা যন্ত্রণা করে, শনিবার রাত রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবারের দিন আমার নানি নিয়ে একজন হুজুর বাসার পাশেই থাকে ওনার কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলে যে দেখেন এরকম এরকম আমার নাতি তো এরকম একটা ঘটনায় পড়ে গেছে। তো উনি অনেক কিছু ঝাড়ফুঁক করার পর বলে যে হ্যাঁ এরকম একটা দেখা যাচ্ছে, তো পরিটার নাম হচ্ছে গোলাপি। তো ওরা সাত বোন, সাত বোনের ও হচ্ছে সবার ছোট, ও আপনার নাতিরে আর কি পছন্দ করছে এরকম একটা, কিন্তু ওর কোনো ক্ষতি করবো না। তো ক্ষতি করবো না ঠিক আছে, আমরাও বিষয়টা নিয়ে তেমন একটা মাথা ঘামাইনি, তো তো কেমন একটা ক্ষতি করে না। তো উনি হুজুরটা আমার বলে যে তুমি ওর সাথে একান্ত কথা বলবা যে ও কি চায়। তো এরকম আমি অপেক্ষায় থাকি কবে আসবে আসবে, আসে না, এরকম অনেক দুই সপ্তাহ কেটে যায়। হঠাৎ করে একদিন ও আসে, আইসে বলে যে আমি আসতে পারি না, আমাদের রাত জেগেছিলাম, এরকম একটা কথা বলে। তো বলার পরে ও আমাকে বলে তুমি আমার জন্য এতদিন ওয়েট করছো, অপেক্ষা করছো। তো বলে হ্যাঁ তোমার সাথে আমার কিছু কথা আছে। তো বলে কি কথা, যে এরকম এরকম তুমি যে আমার সাথে আসো, আমার কাছে থাকো, তুমি আমার থেকে কি চাও। যে বলে দেখো তোমাকে তো আমার অনেক পছন্দ, তুমি অনেক ভালো একটা ছেলে, তোমারে আমার খুব ভালো লাগে, তোমার আমি আমার সাথে আমার রাজ্যে নিয়ে যাবো, যে তুমি আমার আমার তোমার রাজ্যে নিয়ে যাইবা, আমার বাবা মার তো একটা আশা ভরসা আছে আমার উপরে। তো এরকম কথাবার্তা বলতে বলে যে ঠিক আছে, এরকম কথাবার্তা বলতে বলতে এরকম রাত পের হয়ে যায়। এরকম দুই চার ছয় মাস কাটে, এরকম কোন একটা ক্ষয়ক্ষতি করে না, অনেক দিন কেটে যায়, অনেক বছর কেটে যায় ওর সাথে এরকম ঘটনা ঘটতে ঘটতে। তো আমি চলে আসি ঢাকা, 2012 সালে আমি ঢাকা চলে আসি, আমার বাবা মা ঢাকা থাকতো, ওখানে আসি। আসার পরে ঢাকা শহরের বিষয়, দুইটা রুম ছিল, আমি আর আমার ছোট বোন এক রুমে থাকতাম, আমার আব্বা আম্মা এক রুমে থাকতো। তো ওনারা যখন আমার ছোট বোন এরকম ও মানে আমার সাথে থাকলে ওর শরীরটা ভালো থাকে না আর কি, জ্বর আসে, শরীর ব্যথা করে, এরকম যে কেউ একজন থাকলে ও আমার কাছে আসতে পারে না। তো আমি কি করলাম যে বিছানাটা আলাদা করে ফেলাইলাম, আমার ছোট বোন তাকে চোখের উপরে, আমি থাকি নিচে। তো এরকম কথাবার্তা বলতে বলতে একদিন আমার ছোট বোন হঠাৎ করে বলে যে ভাইয়া তুই একটা কারোর সাথে কথা বলছ, কিন্তু তার কথা শুনি না, কিন্তু তোর কথা শুনি আমি। এরকম যে আমি বলি যে হ্যাঁ রাত্রেবেলা একটা মেয়ে আমার কাছে আসে। তো এই কথাটা ও আমার আব্বারা জানায়, আমার আব্বা বলে এইরকম দুই এক সপ্তাহ যেতে যেতে উনি একদিন শনিবার রাত্র উনি আমার সাথে থাকে রাত্রে। তো থাকার পরে আমার কাছে আসতে পারে না, ও ঘরের ভিতরে ঢোকে কিন্তু আমার কাছে আসতে পারে না, আমার আব্বা আমার সাথে নিয়ে থাকে, এরকম দু একদিন যায় আসতে পারে না। তো একদিন হঠাৎ করে আমার আব্বা অনেক অসুস্থ হয়ে পড়ে, মানে ও দূরের থেকে অনেক ক্ষতি করার চেষ্টা করে যে আমার কাছে আসতে পারে না, অনেক ইয়ে করার চেষ্টা করে। তো ওই ওখানকার এক দরবেশ ছিল আর কি, দরবেশ এখন যারা কবিরাজ হিসেবে পরিচিত, আগে তো দরবেশ হিসেবে বলতো, ওনাকে বাড়িতে ডাকে যে চাচা এরকম এরকম আমার ছেলেটাকে কি কোনো কিছু করা যায় কিনা দেখেন। তো উনি আসে, আসার পর অনেক কিছু করে, অনেক কিছু করার পরে পরিটাকে হাজির করে আমার উপরে, উপরে হাজির করার পরে বলে ওনার সাথে অনেক রাগারাগি হয়, পরে আমার ছোট বোনের থেকে শোনা বলে যে ওর সাথে অনেক নাকি হাতাহাতি বা অনেক কথা কাটাকাটি হয়, যে বলে দেখ যদি ওর শরীর থেকে আমার আলাদা করতে যাস হয়তো বা ও নাও বাঁচতে পারে, না বাঁচতে পারে, এরকম আমার আম্মা অনেকটা ভয়ে ভরে যায় যে না বাঁচতে পারে এরকম। তো কিভাবে তুই ওর কাছে আসলি, যে ও একদিন রাত্রেবেলা এরকম নামাজ শেষ করে যাচ্ছিল, ওকে আমার আমি বেলগাছে ছিলাম, বেলগাছের নিচ দিয়া আর কি আমার ছায়ার উপর দিয়ে চলে যায়। যাওয়ার পর ওরে আমি দেখে অনেক পছন্দ হয়ে যায় আমার, এরকম বা ওকে আমি বিয়ে করবো, আমার জীবনসঙ্গী হিসেবে নিয়ে নেব। তো আমার ওই দরবেশ যে দাদাটা ছিল উনি বলে যে এটা তো সম্ভব না, তুই আগুনের তৈরি ও মাটির তৈরি, এটা কিভাবে সম্ভব। তো এরকম এক কথা দুই কথা বলে যে দেখেন ওকে আমার কাছ থেকে সরায়েন না, তাহলে আপনাদের নিজেরও ক্ষতি হবে ওরও ক্ষতি হবে। এরকম বলে যে তাহলে কি ওর আর কোনোদিন ছুটানো যাবে না, যে ছুটানো যাবে এটা যখন আমি নিজে ইচ্ছে চাইব তোমার কাছ থেকে সরে যাব, কিন্তু এর আগে যদি কোনো পুরোহিত বা কোনো ওই কবিরাজ কোনো দরবেশ যদি ওর কোনো কাজ করতে চায়, কোনো আলেম কাজ করতে চায়, তো ওর অনেক ক্ষতি হয়ে যাব। তো এরকম অনেক দিন যাওয়ার পর 2015 কি 2016 আমি দেশে চলে আসি। আসার পরে এরকম আমার কাছে আসতে পারে না, মানুষজন থাকে, বন্ধু বান্ধব থাকে বা আমার নানি থাকে। তখন তো আমার রুমটা আর কি আমার মামা বিয়ে করে ফেলে, উনি ওনার দখলে নিয়ে নেয়। আমি আমার নানির সাথেই থাকি, আসতে পারে না। এরকম অনেক জ্বালাতন্ত্র করে, বাড়ির টিনের উপরে চালের উপরে অনেক মানে ঢিলাঢিলি, অনেক হাডাহাডি এরকম করে। তো উনি আমারে নিয়ে এক মসজিদের এক বড় আলেম হুজুরের কাছে যায়। যাওয়ার পরে বলে যে এরকম দেখেন কিছু করা যায় কিনা। তো উনি আবার অনেক চেষ্টা করে, চেষ্টা করার পর উনি বলে যে ঠিক আছে আমি তোরে বোতলবন্দি করব। তো উনি যখন বোতলবন্দি করার চেষ্টা করে, তখন নাকি যখন বোতলটা খোলে তখন নাকি আমার নাক দিয়ে মুখ দিয়ে হরর করে রক্ত, মানে রক্তটা বন্ধ আর কোনো নামই নেয় না। তারপরে বলে যে তোরা কোনো ইয়ে করিস না, ওর কোনো ক্ষতি করবো না, আমি ওর কাছে থাকবো বা ওর কোনো ক্ষতি করবো না, এরকম একটা কমিটমেন্ট ওনার সাথে করে। তো উনি ও আমার কোনো ক্ষতি করে না, সত্য কোনো ক্ষতিও করেনি। অনেকদিন কাটার পর যখন 2017 শেষ দিয়ে আমি যখন বিয়ের একটা আলোচনা চলে আসি যে না এখন আমি বিয়ে করবো যে এরকম এরকম, তো ও অনেক বাধা দেয় তো বিয়ে করতে দিবে না, এরকম অনেক মেয়ে দেখি বা অনেক মেয়েকে পছন্দ করি, তারা ভয় পায়, আমাকে দেখলে ভয় পায়, এরকম একটা ইয়া কাজ করে। তো আল্লাহ দিলে তো সবই সম্ভব, একটা মেয়ে আর কি রাজি হয়ে যায়, বিয়ে শাদী হয়ে যায়। বিয়ের 3 দিন 4 দিন পর্যন্ত কাজকর্মে যাইতে পারি না, ও আমার কাছে আসতে পারে না, এরকম অনেক জ্বালানো। তারপর একদিন রাত্রে বেলা ওর সাথে আমি ডাইরেক্টলি কথা বলি যে দেখ সবার জীবনের একটা চাহিদা থাকে, তুই যে কি চাস আমার থেকে আমি জানি না। তো ও ওই দিন আমার থেকে ডাইরেক্ট বলে দেয় যে আমার তোর থেকে আমার বাচ্চা লাগবে। তা আমি বললাম না এটা সম্ভব না, তোরে আমি বাচ্চা দিয়ে দিল তা আমি কানা, আমি তো জীবনে কোনদিন বাবা হইতে পারবো না। তারপরে এরকম কথা কাটাকাটি হওয়ার পর এক কথা বলে যে ঠিকই আছে তুই আজকের থেকে আমার শরীরে আর ঢুকতে পারবি না, আসতে পারবি না, তুই আমার কাছে থাকতেও পারবি না, এরকম তুই এক কথা বলার পর ও মানে একটা কান্না ভেজা ইয়াতে চলে আসে। বা ওর সাত বোন, যে ওরা সাত বোন আমার সাথে দেখা করে কথা বলে যে এরকম ও অনেক পছন্দ করে, ও অনেক পাগল তোর জন্য। যে আমি বলি না ও এটা কোনো দিন সম্ভব না, ও একজন পরী আমি একজন মানুষ, এটা কিভাবে সম্ভব। তারপর তো ঠিক আছে অনেক এরকম চলে যায় 3 বছরের মতো, ও আমার কাছে আসে না তেমন একটা, হঠাৎ একদিন আসে। তো এরকম আস্তে 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 করোনার আগ দিয়া আমার স্ত্রী প্রেগনেন্ট হয়। ওই প্রেগনেন্ট হওয়ার পর যখন আমার বাবু পৃথিবীতে আসে, ওই দিন অনেকটাই জোরপূর্বক আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর অনেকটা দূরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমার সাথে অনেক হাতাহাতি হয়, অনেক মারামারি হয়, এক পর্যায়ে আমার অনেক জায়গায় সিলে বিলে যায়। তো যাওয়ার পর আমি বলি যে ঠিক আছে তুই, ও আমার কাছে কমিটমেন্ট করে আমার কাছে আর তারপর থেকে আর আসবে না, ভুলে যায় এটা সেটা, আল্লাহ দিলে এখন পর্যন্ত ও আমার কাছে আসেনি। এই ছিল আমার প্রথম ঘটনা এই পর্যন্ত।
অলরাইট, সো প্রথম ঘটনা শুনছিলাম আমরা আমাদের দ্বিতীয় যিনি গেস্ট তার কাছ থেকে। এবং তিনি শুরুতে যেটা বলছিলেন যে ইন্টারেস্টিং, আমি তখনই একটা কথা বারবার আপনাদেরকে বলছিলাম যে ঘটনাটা শুনতে অনেকটা ইন্টারেস্টিং মনে হলেও ভাবুন একটা বার যে এরকম একটা কিছু আপনার সাথে ঘটছে, এরকম একটা কিছু যদি আপনার সাথে ঘটে আপনি কি পারবেন সেটা অ্যাকসেপ্ট করতে? ডেফিনেটলি না। সোফুট স্টুডিও চলছে, অনেকেই আমাদের সাথে রয়েছেন, যেমনটা কমেন্ট সেকশনে অনেকেই আমাদের সাথে রয়েছেন, যেমনটা নয়ন খান বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, লিয়াকত আলী আছেন আমাদের সাথে, সাফিনা জয়েন করে আছেন, জারা আছেন আমাদের সাথে মিরপুর থেকে, মুক্তাদির জয়েন করে আছেন, মোহাম্মদ সাব্বির আছেন আমাদের সাথে, মিলন খান বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, আর ধামরাই থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে মান্না, থ্যাংক ইউ সো মাচ, শহীদুল ইসলাম জয়েন করে আছেন, সুমন রয় আছেন আমাদের সাথে। বাহ, পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেশ কিছু বন্ধু কিন্তু আমাদের সাথে সবসময় যুক্ত থাকেন। তো বাংলা ভাষাভাষী যারা রয়েছেন, যারা আসলে প্যারানর্মাল বা ভৌতিক অশরীরী এই রিলেটেড ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু প্রতি বৃহস্পতিবার রাতের ভূত স্টুডিও অফেয়ারে বসে বসে আমি একটা ঘটনা পড়ছিলাম, একজন আমাদেরকে কমেন্ট করছিলেন। তো প্রথমত যেটা বলবো যে ঘটনা এখানে লিখলে বা মেইল করলে পড়ার বা বলবার কোনো প্রসেস আমাদের এখানে নেই, তো শুধু এতটুকু আপনাকে বলতে চাই যে যদি আপনার মনে হয় যে আপনি এখানে এসে বলতে পারবেন, রাইট, এক বোন আমাদেরকে বলছিলেন তার বাসা খুব সম্ভবত উত্তরার আশপাশে,
সত্তরা থেকে বাড্ডার ডিস্টেন্স খুব যে বেশি তা কিন্তু না। সো আপনি আসুন কোন একটা এপিসোডে আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারেন। মোবাইলের এসএমএস অপশনে টাইপ করতে হবে যে মোবাইলের এসএমএস অপশনে যে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, দ্যাটস ইট, লিখে পাঠিয়ে দিন 2669 নাম্বারে। তো শাওন ভাইয়ের কাছে আমরা যাবো তার সেকেন্ড ঘটনাটা শুনতে। এটা কোথাকার ঘটনা ভাইয়া?
জি ভাই, এটা আমার এক বন্ধুর সাথে ফেনীতে ঘটে একটা ঘটনা।
আমার ঘটনাটা শুনুন।
জি, এটা আমার বন্ধুর সাথে ফেনীতে একটা ঘটনা। তো আমাদের ওরা অনেক মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করে, তো তো যখন আর কি ধান কাটা কাজ শুরু হয় তখন ও ফেনীতে চলে আসে, ওর বাবা চাচা সবাই মিলে ফেনীতে চলে আসে ধান কাটা কাজ করার জন্য। এরকম ধান কাটা কাজ করতে এসে ওর সাথে এই ঘটনাটা ঘটে যায়। ও দিনের বেলা কাজ শেষ করে রাত্রের বেলা যখন রাত্রে ঘুমাইতে যাইব, ও ঘুমাইতে যাওয়ার আগে বাইরে থেকে যখন প্রস্রাব করতে যায় এরকম মাঝরাত এরকম, তো মাঝরাতে যাওয়ার পর ও বলে যে আমি বাইরে গেলাম, সবই ঠিক আছে, প্রস্রাব করলাম ঠিক আছে, ঘরের দরজায় এসে নাকি ও পড়ে যায়। মানে কেউ কিছু বলতে পারে না, ও পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওর বাবা নাকি বাইরে যায় নিয়ে আসে এরকম। ও জ্ঞান ফেরার পরে পরে ওর বলে যে কি হয়েছিল, চিরম পড়ে গেলি? যে বুঝলাম না যে কেউ একজন হয়তো মা বাইরে থেকে আমার লাঠি দিয়ে এরকম ফালাই দিল। তো এরকম যাওয়ার পরে আরেকদিন রাত্রে এরকম ঘটনা, ও যখন বাইরে থেকে ঘরে রিটার্ন করতে ঢোকে তখনই এই ঘটনাটা ওর সাথে ঘটে যায়। তো এরকম সচরাচর মনে করা হয়তো বা ওদের ভুল, এরকম ও দুই দিন একদিন যাইতে যেতে তিন দিন দিন ও ফলো করে, হ্যাঁ পিছনে ছায়ামূর্তির কেউ একজন ওর পিছে দাঁড়া রয়েছে। তো বলে ঠিক আছে, কে হইতে পারে? ওর বাবার সাথে কথা বলে যে আব্বা এরকম এরকম আমার পিছনে একজন খাড়ায় থাকে, ওই আমাকে হয়তো বা লাঠি দিয়ে এরকম দুই তিনবার ফালাই দিছে। তো বলে যে ঠিক আছে, তুই যখন বাইরে যাবি তখন আমার সাথে করে নিয়ে যাবি। তো বাইরে যখন যায় সাথে করে নিয়ে যায়, এরকম দুই দিন চার দিন হয় না, তো ওখানে অনেক দিন থাকা লাগে, তো পরে 15-20 দিনের মতো। এইরকম যখন 8-10 দিন চলে যায়, তো ওর বাবা মনে করে আর যখন যেহেতু দেয় না তখন মনে হয় আর দিবে না। তো রাত্রের বেলা ওর একটু স্মোকিং করার অভ্যাস ছিল, রাত্রের বেলা ও বাবারা জানতো না, রাত্রের বেলা ও বাইরে বের হয়ে বাগানের ভিতরে স্মোকিং করছে। তো স্মোকিং করে আসার সময় বাগানের ভিতরেই নাকি ওর সামনে কি যেন একটা তপাস করে পরে গাছ থেকে লাফ দিয়ে পরে এরকম একটা শব্দ নাকি ওর সামনে হয়। তো হওয়ার পর ও তেমন একটা ইয়ে করে না, মোবাইলে তো ছিল না তেমন ম্যাচ লাইটে, যে আগেকার ম্যাচে কিন্তু একটা লাইট ছিল, তো লাইটে আর কি জ্বালায়, জ্বালানোর পরে দেখে আশেপাশে কিছু আছে কিনা, দেখে না কিছু নেই, পুরো ফাঁকা। তো এরকম আস্তে 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 আসে আসে হঠাৎ করে কাঁধে যেন কি নাকি ওর হাত দেয়। হাত দেওয়ার পরে ফেরে, মুখটা অনেক ফ্যাকাশা, চুলগুলো এলোমেলো একটা পুরুষ এরকম ওর সামনে দাঁড়া রয়েছে। তো বলছে তুই যে প্রথম দিন প্রস্তাব করছো, এই প্রস্তাবটা আমার শরীরে পড়ছে, এখন তুই আমার শরীর পবিত্র করে দিবেন কিভাবে সেটা আমি জানি না। তো বলে যে দেখেন আপনি কে কি কোথা থেকে আইসেন না আইসেন এটা তো জানি না, আমি আপনার শরীর কিভাবে পরিষ্কার করে দেবো, যে আমি প্রস্তাব করছি আপনি ওখানে ছিলেন কেন, আপনাকে তো আমি দেখিনি, এরকম দুই এক কথায় এরকম কথাবার্তা বলতে বলতে উনি রাগ হয়ে যায়, একটা থাপড় দেয়। ও থাপড়টা খেয়ে মানুষ ও তেমন একটা ইয়ে করতে পারে না, চিল্লেন দে ওটে বাবা হয়ে চিল্লেন দে ওটে। তো ওর আব্বা ঘর থেকে দৌড় দিয়ে বেরোয় আসে, এ কি হলো কি হলো, এরম মাসে দেখে ও বাগানের ভিতরে পড়ে রয়েছে। পরে দুই চারজনে ধৈরা ঘরে নিয়ে আসে, নিয়ে আসার পর পরদিন এরকম আর কাজে যায় না ওরা, না যাওয়ার পরে এক হুজুর পাশে এক মসজিদ, মসজিদে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যে বলে যে হুজুর এরকম এরকম আমার ছেলের সাথে আজ কয়েকদিন যাব, এরকম তো আমাদের বাড়িতে এই জায়গায় না, আমরা অমুক জায়গা থেকে আসছি। তো বলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো উনি অনেক আলেম মানুষ, তো অনেক কিছুই জানে, অনেক কিছুই শিখছে, অনেক কিছু করার পরে ওনার সাথে নাকি কথা বলে, গায়েবিতে কথা বলে যে ও নাকি ওর উপরে প্রস্তাব করে দিয়েছে, প্রস্তাব করে দেওয়ার কারণে ওনার সাথে অনেকটা ঝামেলা হয়েছে। তো উনি নাকি ও নাকি বলে ওর সাথে ওনার সাথে অনেক মিসবিহেভ করছে, অনেক গালাগালি করছে, অনেক ইয়া করছে। তো উনি বলছে যে ঠিক আছে মানুষ, এখন তুমি হচ্ছ একটা গায়েবি জিনিস, ও তোমাকে দেখতে পারে না, তুমি মনে ছায়ামূর্তি হয়েছিলে, ও তোমাকে দেখিনি, ও যে প্রস্তাব করে চলে আসছে, এখন এই ক্ষতির জন্য যে তুমি বদলা নেবে তা তো ঠিক না। তো হুজুরের উপরে এক পর্যায়ে রাগ হয়ে যায়, রাগ হওয়ার পরে এরকম যে বলে যে ঠিক আছে তুই ওর উপরে আর এরকম আচর করিস না, ও একটা ভালো না, ভালো একটা ছেলে, যে বলো ও ভালো না, ও ভালো না, ও এরকম এরকম কাজ করে, অনেক খারাপ কাজ করে, অনেক ইয়ে করে, এইগুলো আর কি বলে যে ঠিক আছে, ও খারাপ করলে ওর পারি ওর যে শিক্ষা আছে ও সেটা বুঝবে, তুই তোরটা নিয়ে থাক। তো এক কথা ও মানতেই চায় না যে না ওর আমি কোন একটা ক্ষতি করে ছাড়ব। তো হুজুর বলে যে দেখ তোর সাথে তো আমরা ক্ষমতায় পারবো না, একটা জিনিস কি আল্লাহর কোরআন যার ভিতরে থাকে সে একদিন একদিন একটা না একটা কাজ করতে পারে। ও বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যদি কিছু করতে পারিস তাহলে কর আমার হুজুরে বলে। তো হুজুর বেশটা রাগ হয়ে যায়, রাগ হওয়ার পরে ঠিক আছে আজকে যান কালকে আসবেন, কালকে ঠিক এই সময় আপনারা আবার চলে আসবেন। তো কালকে ওরে আর ঘর থেকে বের করতে পারে না, ঘরে যে ও যে বয়ে পড়ছে ঘরের ভিতরে মাঝখানে বয়ে পড়ছে, ওরে কেউ হিলাইতে পারে না বা ওর গায়ে হাতও দিতে পারে না, হাত দিলে শিখিয়ে ফেলাই দেয়, ওরে কেউ আনতে পারে না। তো হুজুরের এই কথা জানানো হয়, হুজুর বলে যে ঠিক আছে আচ্ছা আমি যাচ্ছি। তো আসার পরে হুজুরে সামনে অনেক কিছু নাকি রাখে, রাখার পরে বলে আচ্ছা ঠিক আছে আমি এখানে কাজ করতেছি, আপনারা যারা আছেন ওর বাবা থেকে বাকিগুলো বাইরে চলে যান। বাইরে চলে যাওয়া হয়, বাইরে থেকে অনেকে দরজায় দিয়া বা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে, অনেক ঝাড়ফুঁক করে অনেক কিছু করে। ও বলে যে শেষ পর্যায়ে যে ঠিক আছে, এত যখন ইয়ে করা হচ্ছে যে ঠিক আছে ওকে আমার কাছে মাপ চাইতে বলো আমি চলে যাবো। ঠিক আছে মাপ চাইবো যে কিভাবে মাপটা চাইতে হইব, যে ও আমার কাছে মাপ চাইবো মুখে, আর কালকে ও আমার জন্য কিছু খাবার রাখবো, ওই যে জায়গায় প্রস্রাব করেছে ওই জায়গায় কিছু খাবার রাখবো। যে কি খাবার, যেমন কাঁচা মাছ বা অনেক কিছু সব কাঁচা, একটা মুরগি এরকম একদম বাজার থেকে কিনতে হবে। তো কিনে নেয়, নেওয়ার পরে এরকম দিয়ে আসে পরে ওরে বারবার বলে দেওয়া হয়েছিল খাবারটা দিয়ে ও যেন পিছে না দেখে, পিছে দেখলে ওর যে কোনো একটা ক্ষতি বা হইতে পারে। তো বলা বলা মানুষ, ও মনে করে কি আর ক্ষতি হইব, খাবারটা দিয়ে যখন ঘর দরজার সামনে এখন তো দেখতে পারি, এই আমি দেখে হুট করে দৌড়তে ঘরের ভিতরে ঢুকে যান। হঠাৎ করে যখন পিছে ঘাটটা মুড়াইছে দেখে যে একদম আটকা ওর সামনে এসে খাড়া রয়েছে আর ওর গেটের ভিতরে ধরে পড়ে। তো ওরম চিল্লান দেয়, আব্বা কয়ে চিল্লান দেয় আইসা ওরে এরকম। তো পরের দিন আবার হুজুরের কাছে নিয়ে যায়, হুজুরে আবার আসন ফালায়, ফালানোর পরে যে তুই আসলি আবার, তো দেখে পরে দেখ এত করে বলার পরও যে ও পিছন দিকে যেন না দেখে, ও তারপর পিছন দিকে দেখছে আমার নিয়ম ও ভঙ্গ করছে, এরকম নিয়ম ভঙ্গ করছে। তো হুজুরও রাগ হয়ে যায় একবার যে তুমি ওর উপরে ওর দিকে কেন তাকাইলে, তোমাকে তো বলা হয়েছিল তুমি তাকাইও না। এক পর্যায়ে অনেক ঝামেলা হয়ে যায় বিন্দেশ বাড়ি। তো হুজুরের বলে যে হুজুর আমরা দেশে নিয়ে যায়, দেশে নিয়ে যাওয়ার ট্রিটমেন্ট করা মনে আপনি দেশে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। তো হুজুরে একটা তাবিজ বানিয়ে দেয় যে এই তাবিজটা থাকলে ওর কোনো ক্ষতি হবে না বা ওর কাছে আসতে পারবে না, কিন্তু তাবিজটা সবসময় পবিত্র হিসেবে রাখতে হইব, পাক করে রাখতে হইব। তো এরকম আসে, দেশে আসার পর মাসখানেক কেটে যায়, তাবিজটা হঠাৎ কোনো মানে কোনো একটা কারণবশত ও শরীর দিয়ে খুলে গেল, খোলা মাত্রে ওর পুরো শরীর ভার হয়ে যায়, ওই যে বলে দিছে। এখন ওর বাবাও তো ভুলে গেছে যেহেতু তাবিজ দেওয়ার কারণে ভালো আছে, এখন আর ওর ক্ষতি হবে না। তেরম করে হঠাৎ করে বাড়ি আসে, আইসে সবার উপরে রাগারাগি করে, কাঁচা খাবার খায়। ওর মা অবাক হয়ে যায়, পর ওর বাবারা জানানো হয়, বাবা বাড়ি বাজার থেকে বাড়ি আসে, আসার পরে বলে যে এরম এরম ঘটনা ঘটে গেছে, আজকের রাতটা কোন রকম পার করতে হইব, মানে কোন রকম পার করতে হইব। রাত্র যখন মাঝরাত্র হয়ে যায় তখন আসল ঘটনা ঘটে, অনেক বাড়ি মাথা তুলে ফেলায়, নিজের গায়ে নিজে আঘাত করে, যারে সামনে পায় তারে আঘাত করে, যা যেটা ছুরি হাতে পায় এটাই ছুরা মারে। তো মারার পরে এরকম তো বলে যে দেখ এরকম তুই করতে, মা বলে তুই এরকম করতেছিস কেন, তুই আমার ছেলে আমার কথা শোন। কয় না আমি তোর ছেলে না, আমি অমুক। তোর বাবা বলে যে ঠিক আছে কোন রকম ওরা আজকের রাতটা তো শান্ত করতেই, শান্ত করার পরে পরের দিন নিয়ে যায় আমাদের এই একটা জায়গায় নিয়ে যায় কবিরাজের কাছে। নিয়ে যাওয়ার পর ওর ট্রিটমেন্ট চালায়, কবিরাজে বলে যে এরকম দেখেন ওর সাথে যে জিনিসটা আছে ওই জিনিসটার অনেক বয়স বা ওর সাথে শক্তি তো তুলে পারা যাবে না, ও অনেক জিদ, অনেক অনেক জিদ, ও জিদ উঠলে অনেক কিছু করে ফেলায়। তো এক পর্যায়ে মা বলে যে বাবা আমার পোলাকে সুস্থ করে দাও, আমার একটাই পোলা। বলে যে ঠিক আছে খালা আমি দেখতেছি কি করা যায়। ওরে আবার ডাকা হয় অন্যজনের শরীরে, মানে তুলার রাশি যাদের ওনার শরীরে ভর বসানো হয়, তো বসে দেখ তুই গায়েবী জিনিস, ও আগে যে ভুলটা করছে এখন ভুলটা আমরা সংশোধনে আইতে চাইতেছি। দেখ তুই যদি একটা মা হইতে, তুই যদি একটা ছেলে, তোর সন্তান যদি কেউ তোর বুকে কেড়ে নেয়, তোর কেমন লাগবে? কেমন খারাপ লাগবে? তো এমন বলছো যে ওর মা দেখ চোখ মুখ ফুলিয়ে ফেলেছে কান্দা। তো বলছে যে যখন তোমার দিকে তাকাবো তুমি আসল পাইতে বলবা যে বাবা তুমি আমার কুলারে আমার কাছে ভিক্ষা দাও। তো এই কথা বলে বলতে যে ঠিক আছে আমার আমারও তো মা আছে, আপনিও তো একটা মা। এরকম কথা বলার পর যে ঠিক আছে আমি ছেড়ে দিব, একটা শর্ত আছে। শর্তটা হলো কি, একটা পাটা কিনতে হবে, একদম একটা পাটা কিনতে হবে, পাটাটা কিনে রেখে আসতে হবে অমুক জায়গায়। যে ঠিক আছে রেখে আসবো, সবই ঠিক আছে। তার পরবর্তীতে যে ও আর পিছনে দেখতে পারবে না, কিন্তু এই জায়গাটা ও একা যাবে, একা আসবে, ওর কোনো ক্ষতি হবে না, ওর বা আশেপাশের থেকেও কেউ কেউ কোনো ক্ষতি করবে না, আমি কোনো ক্ষতি করবো না, কিন্তু ও পাটাটা দিয়ে আসবে, ও যাতে পিছন ফিরে না তাকায়। হ্যাঁ ঠিক আছে, শনিবার রাত শনিবারের দিন হাট বসে আমাদের এলাকায়, এরকম পাটা কিনে পাটা খুঁজে পায় না, পরম মুখের এক বাড়ির থেকে পাটাটা অনেক চড়া দাম দিয়ে কিনে নিয়ে আসে, এখন তো লাগবে, অনেক চড়া দাম দিয়ে কিনে নিয়ে আসে। ওই দিন ওই ফকিরও ওনার বাড়ি ওনাদের বাড়িতে আসে, আসার পরে অনেক ওরা ফুক ফাঁক দিয়ে দেয় যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, তারপর নিজেদের যে সেফটি আছে। যাওয়ার পরে অনেক একটা ভিটা আছে আমাদের ওই জায়গায়, এই সানাল্লা মাস্টারের নাম চিনে আর কি আমাদের ওইদিকে, ওই ভিটার ভিতরে মানে অন্ধকার, দিনের বেলা ওই জায়গাটা অন্ধকার থাকে, ভয়ে কি ওই জায়গাটা বেশি একটা ঢোকে না। তো রাত্রে বেলা যখন নিশিরাত্র তখন ওকে যাইতে হইব। তো হুজুরে বলে যে ঠিক আছে তুমি যাও, আমরা এখানে দাঁড়াইছি বাড়ির সামনে, মানে ওরা বাড়ির সীমানা পার হয় না, অন্যদেরকে নিষেধ করা ছিল। ও একে একে ছাগলটা নিয়ে ওই পাটাটা নিয়ে যায়, নিয়ে রেখে আসে। আসার পরে নাকি যখন ওর বাড়ির সীমানায় ঢোকে, ঢোকার পরে ও তপাস করে পড়ে যায়, তারপরে আবার হুজুরে বলতে জ্ঞান ফিরিয়ে আনে ওর। আনার পর যে বলে যে ঠিক আছে এখন ও ছেড়ে দিছে, ও আর কোনোদিন আসবে না, এরকম একটা তাবিজ পরে দিয়ে যায় যাতে এই তাবিজটা ওর কাছে না খোলে। এরকম ওরা তো অনেক কথা দেয়, ওরা কথা রাখে না, আর ওরা তো মুসলিম জাতি না, ওরা তো অন্য জাতি। তারপর উনি একটা কাজ করে দিয়ে যায়, কাজ করার পরে ইনশাআল্লাহ আজও পর্যন্ত আমার বন্ধু সুস্থ আছে। তো আমার এই ছিল দ্বিতীয় ঘটনা।
অলরাইট, সো দুটো ঘটনা আমরা শুনছিলাম শাওন ভাইয়ের কাছ থেকে। সো কোন ঘটনাটা কেমন লাগলো সেই ফিডব্যাকটা কিন্তু জানাতে ভুলবেন না। চলছে অপূর্বর সাথে ভূত স্টুডিও ব্রডকাস্টিং বাই প্রাণ পটাটা। সো প্রাণ পটাটা জিনিসটা যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে যখন আপনি এটা ট্রাই করবেন। একবার বাইট করলে মনে হবে বিস্কিট, আবার মনে হবে এটা চিপস। সো চিপস বিস্কিটের কম্বিনেশনটা চলতেই থাকুক ভূত স্টুডিওর সাথে। এনিওয়েজ, অনেকে আছেন আমাদের সাথে, যেমনটা ফেসবুকে লাইভ কমেন্ট সেকশন থেকে দেখতে পাচ্ছি, মাহফুজুর রহমান আছেন আমাদের সাথে, আব্দুল মান্নান সরকার জয়েন করে আছেন, ছেড়া পাতা আছেন আমাদের সাথে, এম এ আজিজ জয়েন করে আছেন, তাওয়াসুম তোহা জয়েন করে আছেন, বলছেন ভূত স্টুডিও ভালোবাসি, থ্যাংক ইউ। আরশাদ আলী সহ আর অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি, মাসুদ ভাই তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফকিরাপুল থেকে, ওকে তিনিও আসতে চাইছেন খুব। সো আসার জন্য খুবই মানে সহজ একটা প্রসেস, আপনি হয়তো ভুলে গেছেন নিয়মটা। এদিকে আরো অনেককে দেখতে, যেমনটা আদিত্যকে দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি এর আগে নাকি একবার এসেছিলেন। সো মোস্ট ওয়েলকাম, যদি আপনার কাছে আবারও বেশ কিছু ঘটনা থেকে থাকে, সো মোস্ট ওয়েলকাম, আপনি আবারও কিন্তু নেক্সট যে কোনো একটা এপিসোডে আসতেই পারবেন। বাট হ্যাঁ, পরের পর্বে যদি আপনি এখানটায় আসতে চান, আপনার ঘটনাগুলো বলতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করুন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। ইন দ্য মিনটাইম যেটা করবো আমরা শাওন ভাইয়ের পরের ঘটনাটা শুনবো। শাওন ভাই, এটা কি আজকে লাস্ট ঘটনা আপনার?
জি, এটাই আমার লাস্ট ঘটনা।
ওকে, আমরা ঘটনাটা শুনি তাহলে।
এটা আমি যখন ছোট ছিলাম, আমার নানি এবং আমার পাড়া প্রতিবেশী একটা মামির সাথে ঘটা। তো সচরাচর দেশ গ্রামের মানুষ তো আগে কি কাজ করতো এটা বলি, তো আমার নানি কি করতো, এরকম আমাদের বাড়ির পাশে একটা বড় একটা পুকুর ছিল, তো এরকম ওর জমি থেকে এর জমি থেকে দুই এক খাসি করে মাটি আনতো, গল লিপত বা এরকম নিচে ফালাইতো, এরকম একটা আগেকার মানুষ তো। তারপরে এরকম দুই একদিন যায়, যাওয়ার পরে ওনারা একদিন একটা খাম্বা নিছে, ওই আমাদের এলাকায় খাম্বাটা আছে অনেকে চিনে, বা আমার পরিচিত যারা আছে আমাদের বাড়ির আশেপাশে হয়তো বা চিনবেন। আমাদের ওই জায়গায় আরমান নামে একটা লোক আছে, দোকান আছে, ওনার দোকানের সামনেই একটা খাম্বা আছে, ওই খাম্বার কাছ থেকে মাটি আনতে যায়, বালু মাটি আনতে চায়, আনে অনেকখানি আনে। আনার পর যখন ইয়ে করে, এই আনতে আনতে আমার যে ওই পাড়া প্রতিবেশী যে মামিটা, ওই মামিটা দেখে যে একটা মানুষ বাচ্চা ছোট বাচ্চা যেরকম দুইজন রোড়ি করতেছে মারামারি করতেছে এরকম, তো উনি দৌড় দিয়ে যায়। যাওয়ার পরে এই মারামারি করতেছে মারামারি করতে হঠাৎ করে তাকে তো চোখ দূর রক্তর মতো লাল, উনি ডরা যায় ডরা যায় মা গো গিয়ে চিল্লান দিয়া চলে যায় বাড়িতে। তখন তো আমার নানি বাড়িতে চলে বাড়িতে বলে উনি বাড়িটা ফালাইতে আসে, আসার পরে বলে কিরে ওর দিই দেখে না মানে ওনার নাম ওনার হাজবেন্ডের নাম হচ্ছে মফজল, মফজলের বউর তো দেখা যায় না, তো উনি আর ওইদিকে না যেয়ে ইয়া করে ওনার বাড়িতে যায়। যাওয়ার পরে কিরে তুই দিকে আর বাইরে এলি না, কয়ে না খালা আর বাড়েন যাবেন এরকম এরকম ঘটনা। তা আমার নানি কয়ে দূর কি দেখতে কি দেখছিস না দেখছিস, তো ওই দিন আর হেরা বাইরে না নানির ভিতরে একটা নার্ভাস কাজ করে ওই দিন আর বাইরে না। বাইরে না হওয়ার পরে উনি ইয়াটা করে দুই দিন পর আবার দুইজনে বের হয়, বের হওয়ার পরে দুইজন একসাথে এরকম দেখে, এরকম দেখতে 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 দুই দিন চার দিন পাঁচ দিন এরকম যায়। তেমন একটা ওই মানে জানতো যে ওই জায়গাটা ভালো না, এরা অতটা ইয়া করে না, কিন্তু যখন ওই মামি ওর মামির উপরে একটা বাচ্চার কি উপরে এসে লাভ দেয়, তো লাভ দেওয়ার পরে আর বাচ্চাটা দেখা যায় না, একটারে শুধু দেখা যায়। তো মামি মানে কেমন জানি পাগলামো করতেছে হাসতেছে এরকম। তো আমার নানি ডাক দেখি রে তোর কি হয়েছে, যে এরকম এরকম তুই এরকম করতেছিস কে, চল যাই হাত ধরে টানে আমার নানির হাতটা ছিটকে ফেলাই দেয়, হাত ধরে টানে ছিটকে ফেলাই দেয়। তো এক পর্যায়ে গিয়া নানি অনেক ডরা যায় কি বাচ্চা একটা দেখা যায় একটা দেখা যায় না, এটা তো একটা ভয়ের বিষয়। উনি বাড়িতে যায় যায় আমার নানারা ডেকে নিয়ে আসে যে দেখো এরকম এরকম মফদ্দল বউ তো এরকম। তো আমার নানা আর কি আমাদের গ্রাম ভাষায় গালাগালি করে ওটা না বলি, তে বলে যে তোরা এরকমই তোদের কত না করছি রাত্রে রাত বিরাত বাইরিস না এরকম বাইর হয়। তারপর নানা সহ যায়, যাওয়ার পরে আনতেই পারে না কোনো মোটে আনতেই পারে না, পরে নানা আর কি চিল্লাচিল্লি করে চিল্লাচিল্লি করার পরে দুই একজন মানুষ আসে, আসার পরে তারা টাইম নিয়ে বাড়ি বাড়িতে নিয়ে আসি। আনার পরে ইয়া করে পাশের বাড়িতে আমার এক মামা থাকে, উনি হালকা পাতলা আর কি ঝাড়ফুঁক পারে, আইসা যাই হোক একটু ঝাড়ফুঁক কইরা পানি পড়া দিয়া রাতটা কাবার করে। তো ওর যখন চলে যায় তখন আর আসে না, এরকম অনেকদিন চলে যায়। হঠাৎ করে একদিন আবার ওনারা বেরিয়েছে, বেরিয়েছে মতো দুজনই তো একসাথে বেরিয়েছে, বের হওয়ার পরে ওই আবার সেম ঘটনা, দুই তিন খাজি আনার পর আমার ওই মামির আবার ভর করছে, এবার আমার নানির চুল মুঠা করে ধরছে, ধরার পর এই তুই কি করছ তুই ধরিস কে তুই ধরিস কে সারিদি সারিদি, মানে আমাদের গ্রাম হিসেবে যেভাবে বলছে আর কি সারিদি সারিদি, ছাড়ে না এরকম। আমার নানি বললে যে সাইরে দিয়ে তুই ছাড়বি না কেন, এরকম কথাবার্তা বলার পরে আমার নানি এক পর্যায়ে রাগ হয়ে যায় আর একটা ধাক্কা দেয়, তো ধাক্কা দেয় মতন ছিটকে গিয়ে নিচে পরে, নিচে পরার পর নানি যখন চোখের দিকে তাকায় তখন তো চোখ বলে একদম মানে চোখের ভিতরে আগুন জ্বলতেছে এরকম। তো নানি আর কি চিল্লান দিয়ে দৌড় দেওয়া পরে, তো আইসা নানি তো ভয়ে পড়ে যায় নানারও আর বলে না, তো ওই মামি নাকি একা একাই বাড়ি আসে, আসার পর ওনার দামের সাথে নাকি অনেক মিসবিহেভ করে অনেক গালাগালি করে। তো উনি আবার অন্ধ মানুষ তো চোখে দেখে না, পরের দিন সকালবেলা মসজিদের হুজুরের কাছে যায়, আমাদের হুজুর নাম হচ্ছে মানিক, তো ওনার বাড়িতে ডেকে নিয়ে আসে, নিয়ে আসার পরে এরকম কথাবার্তা যখন বলে বলার পর ইয়া করে এই কথাবার্তা বলার পর ওনাকে নিয়ে আসে যে মামা এরকম এরকম এখন কি করা যায় দেখেন তো, উনি বলে যে ঠিক আছে আমি দেখতেছি, উনি বলে যে এরকম এরকম ওনারা যে রাতের বেলা যে কাজগুলো করে এগুলোর থেকে বিরত থাকতে হবে, যে ঠিক আছে এখন ওনারা যাইব না আপনি কাজ করে দেন। তো অনেক ঝাড়ফুঁক করে অনেক কিছু করে একটা তাবিজ লিখে দেয় উনি, তাবিজটা এখন আজও ওনার কাছে আছে কিনা জানি না, কিন্তু ওনার কাছে তাবিজটা হয়তো বা আছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। কিন্তু মাঝে মাঝে যখন ওই জায়গাটায় অনেকেই রাত্রের বেলা একা আসে তখন নাকি অনেকে অনেক কিছু দেখতে পারে, কুকুর বিড়াল অনেক পশু অনেক বা অনেক অনেক কিছু দেখতে পারে, দেখে তো হঠাৎ হঠাৎ এরকম এই সামনে আসে না, তো এরকম একটা ঘটনা সামনে ঘটে যায়। রাত্রেবেলা বারোটার পর দিয়ে একটা ভ্যান ওখান থেকে ক্রস করে, ক্রস করতে গিয়ে হঠাৎ করে এই ভ্যানের চাকার নিচে একটা কুকুর এসে পড়ে। সেই হঠাৎ করে কুকুরটা আসতে আসতে কোথায় থেকে আসলো। কুকুরটা ওই তখন গাড়ি ওই ভ্যান চালক ভ্যানটা থামাই দেয়। দেওয়ার পর কিরে এরকম ঘটনা, কিন্তু নিচে নামে, নামার পর কোনো কুকুর দেখতে পারে না, উনি ভয় পায়, ভয় পেয়ে চলে যায়। আজও পর্যন্ত ওই জায়গাতেই আমরা যারাই যাই রাত্রেবেলা অনেক ভয় লাগে, ভয় লাগা ওই জায়গাটা এখনো পর্যন্ত অনেক, বা আমাদের গ্রামে অনেকেই বলে যে রাত্রেবেলা ওই জায়গাটা দিয়ে বাজা পোড়া বা কোনো ওদের খাবার জাতীয় কোনো জিনিস রাত্রেবেলা এখনো আমাদের গ্রামের কেউ আনে না। তো আমার তৃতীয় গল্প এটা ছিল। তো আমি একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে কি, আমরা যে গল্পগুলো বলি এগুলো তো আমরা পরবর্তীতে দেখি। অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে যে ভাইয়া এগুলা বানোয়াট গল্প। তো আমি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে পারি যে ভাইয়া হয়তো বা আপনারা এই সিচুয়েশন গুলা ফিল করেন না, কিন্তু আমরা তো ফিল করছি। এই জন্য আমরা এই যে গল্পগুলো বলতে আসছি। আমার বাসা নারায়ণগঞ্জ চাষারা, ওখান থেকে আমি এখানে আসছি, বা আমার যাইতে আসছে গাড়ি ভাড়া, বা আমার একটা পরিশ্রম, এই সামান্য এই গল্পের জন্য আপনাদের খুশি করার জন্য একটা মিথ্যা কথা তো কেউ বলবে না। অনেকেই অনেক কমেন্ট সেকশনে অনেক বাজে বাজে কথা বলেন। তো অনেক তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এগুলো বলেন না, আপনাদের কাছে যদি গল্প থাকে আপনারা আইসা বলেন আমাদের মতো।
অবশ্যই, এবং শাওন ভাইয়ের সাথে আমিও পুরোপুরি ভাবে একমত। এখানে যে ঘটনাগুলো আমরা প্রচার করে থাকি, এই যে আজকে শাওন ভাইয়ের কথা বলি কিংবা অন্যান্য যে সকল গেস্ট আমাদের অনুষ্ঠানগুলোতে আর এসে থাকেন, এই মানুষগুলো তাদের দিনের একটা লম্বা সময় তার ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, তারপর কিন্তু এখানে এসে গল্পগুলো শেয়ার করেন বা ঘটনাগুলো শেয়ার করেন, রাইট? তো দিন শেষে কেন আসেন? দিন শেষে এই কারণে আসেন, আপনার মতো আমার মতো তিনিও একজন প্যারানর্মাল স্টোরি লাভার, বা ভূত স্টুডিও শোটাকে তিনি ওন করেন। তো সেই জায়গা থেকে বলবো ভাই, কাউকে ডিমোটিভেট না করেন, এবং যদি আপনার ভালো না লাগে স্কিপ করেন, অ্যান্ড যদি আপনার কাছে গল্প থাকে আপনি আসেন পরের পর্বে, আপনি ঘটনাগুলো বলেন। যদি মনে হয় যে শাওন ভাইয়ের চাইতে বেস্ট কিছু স্টোরি আপনার কাছে আছে, নো প্রবলেম, থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক, আপনি নেক্সট এপিসোডে আসেন এবং ঘটনাগুলো শেয়ার করেন। অ্যান্ড এতে যেটা হবে, একটা গুড বন্ডিং ক্রিয়েট হয় আমাদের সাথে। যেমন এই যে শাওন ভাই, তিনি আগে একটা সময় হয়তো বা জ্ঞানের দুনিয়া শুনতেন, বা হ্যালো মর্নিং শুনতেন, বা মোস্ট ওয়ান্টেড শুনতেন। এখন কিন্তু তিনি যে ভূত স্টুডিওতে রেজিস্ট্রেশন করার পর তার সাথে যখন আমাদের দেখা হলো, তখন কিন্তু এই মানুষের সাথে আমরা পরিচিত হতে পারলাম এবং তার কাছ থেকে বেশ কিছু স্টোরি শুনবার পাশাপাশি জাগো এফএমটা কেমন লাগে জানতে পারলাম। সেম একইভাবে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনিও আসুন, আপনিও বলুন আপনার এক্সপিরিয়েন্সগুলো। এনিওয়ে শাওন ভাই, খুব ভালো থাকবেন, অনেক অনেক দোয়া রইল আপনার এবং আপনার পরিবারের জন্য, খুব ভালো থাকবেন। তো ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর তৃতীয় গেস্টকে নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning it twisted or prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টেড প্রন পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
So welcome back for the last time, and last time bolbar etai karon, so amra dujoner kach theke already besh kichu ghotona shune fellam, right? So protomoto chilo RJ Akash, ditiyo to amader Shaun bhai ekjon otithi chilen, ebong tar kach theke tar moton kore tar life er besh kichu haunted story amra shunchilam. And Labanyo jeta bolchen tar ek mamar satheo দীর্ঘ প্রায় 17 বছর যাবৎ একটা পরিবাস করছে। ঘটনাগুলো শুনতে খুবই হাস্যকর মনে হলেও এগুলো কিন্তু ঘটে। এক্স্যাক্টলি, শাকিল আছেন আমাদের সাথে, অর্ণব ব্যানার্জি আছেন আমাদের সাথে, সাদিয়া জয়েন করে আছেন, আব্দুর রহমান শফি আছেন আমাদের সাথে, আরমান হোসাইন জয়েন করে আছেন, কনক মর্তুজা আছেন আমাদের সাথে, রিয়েল আছেন আমাদের সাথে, মাহমুদুল ইসলাম আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে মোহাইমিনুল খান, অমিও আছেন আমাদের সাথে, আরো বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। তানভীর বলছেন তিনি শুনছেন এবং ভূত স্টুডিও বেশ ভালোবাসেন, থ্যাংক ইউ সো মাছ, আছেন আমাদের সাথে। কুষ্টিয়া থেকে মুন্নি, থ্যাংক ইউ। আরো অনেকেই আছেন আমাদের সাথে। এসএমএস প্যানেলটা একটু চেক করতে চাই এবং সবসময় যেটা বলি যে ফিডব্যাক আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আছেন আমাদের সাথে এই মুহূর্তে কথা লিখেছেন আমাদেরকে মালিবাগ থেকে, থ্যাংক ইউ সো মাচ কথা। আর আছেন আমাদের সাথে এই মুহূর্তে সেদান, তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে খিলক্ষেত থেকে, এবং তিনি যেটা রিকোয়েস্ট করেছেন যদি সম্ভব হয় তাহলে অ্যাম্বুলেন্সের ঘটনা প্রতি পর্বেই একটা যদি রাখা সম্ভব হয়, এটা আসলে একটু মানে একটু টাফ হয়ে যায় আমাদের জন্য। আমরা চেষ্টা করি সব ধরনের ঘটনাই আসলে প্রচার করবার জন্য, তো সেই জায়গা থেকে চেষ্টা চলমান থাকবে। তো এমনও যদি হয় যে আপনার কোনো রিলেটিভের কাছে বেশ কিছু ঘটনা আছে, তিনি হয়তো বা খুব একটা টকেটিভ না, তো আপনি কথা বলতে ভালোবাসেন, তো আপনার এই প্রোগ্রামটার প্রতি একটা অন্যরকম টান যদি কাজ করে, প্লিজ ডু রেজিস্ট্রেশন রাইট নাও। ঝটপট করে মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। তৃতীয় যিনি গেস্ট, এই মানুষটা আপনার ভীষণ চেনা, আর যে পুতুলকে আমরা ওয়েলকাম করব আজকের এই এপিসোডের অ্যাজ আ লাস্ট গেস্ট হিসেবে, এবং পুতুলের কাছ থেকে ইন্টারেস্টিং কিছু ঘটনা শুনবো বলে আমার বিশ্বাস। পুতুল, আমরা একদম শুরু থেকে শুরু করব, প্রথম কোন ঘটনাটা শুনছি তোর কাছ থেকে?
আমার প্রথম যে গল্পটা আজকে অপূর্ব, সেটা হচ্ছে মালিবাগের, ঢাকার মালিবাগের, এবং আজ থেকে অলমোস্ট 40 বছর আগে। তো মালিবাগ বাগানবাড়ি যে জায়গাটা আছে সেইখানেরই একটা গল্প। 40 বছর আগে তো মানে তখন বলতে গেলে যার কাছ থেকে শোনা, তিনি হচ্ছেন আমাদের এক পরিচিত আঙ্কেল, এবং তিনি আসলে আমাদের সাথে গল্পটা শেয়ার করেছিলেন। তার স্ট্রাগলিং পিরিয়ডের কথা বলছি, তখন তিনি ঢাকায় এসেছেন অলমোস্ট 10 বছর মতো, না 5-7 বছর হয়েছে, এবং তিনি স্ট্রাগল করছে, পড়াশোনা করেছেন, স্ট্রাগল করছেন একসাথে। সো তখন তো তিনি একটা মেসে থাকতেন, এবং সেখানে তার সাথে আরো 4-5 জন থাকতেন, তারা একসাথে থাকতেন, তবে তারা একেবারে যে হচ্ছে সেম এজে ছিল এমন না, তাদের মাঝে হচ্ছে কারো বয়স ছিল এমন, মানে ম্যাচ বলতে গিয়ে কি ওখানে হচ্ছে স্টুডেন্টরাই থাকবে এমন কোনো কথা ছিল না। সেখানে একজন মুরব্বী ছিলেন, উনি হুজুর ছিলেন, উনি ইমামতি করতেন মসজিদের, এবং আর উনি ছিলেন, ওনা থেকে আর একটু বয়সে ছোট একটা ছেলে ছিল, আর এরকমই একজন এক এক রকম পেশায় ছিলেন, কেউ স্টুডেন্ট ছিল, কেউ কাজ করছিল, কেউ বা আবার দেখা যাচ্ছে হুজুর, এইভাবে। তো ওই ঘরটাতে ওনারা টোটাল 5 জন থাকতেন, খুব ভালো কথা। তো যেটা হয় যে বলা হয় যেটা যে তারা যেখানটাতে ছিলেন মালিবাগ বাগানবাড়ির, ওই জায়গাটা তখন অতটা ডেভেলপ ছিল না, এখন যেভাবে আমরা দেখি মালিবাগটা তখন একেবারে ওরকমটাই ছিলই না বলতে গেলে, মানে একটা বাড়ি এখানে তো আরেকটা বাড়ি সেই দূরে, এবং তাদের যে বাসাটা ছিল সেটা ছিল হচ্ছে টিন শেড, চারপাশে টিন, উপরেও টিন ছিল, কিন্তু নিচটা ছিল হচ্ছে কি বলে সেমি পাকা, মানে ফ্লোর ছিল, মানে মাটি ছিল না, ফ্লোর করা ছিল। তো যাই হোক, তারা একসাথে থাকতো, এক একদিন এক একজন রান্না করতেন, রান্নার ভারটা একদিন এক একজনের উপরে থাকতো, কেউ কাজে যাওয়ার আগে রান্না করে দিয়ে যেতেন, অথবা কেউ এসে রান্না করতেন, এইভাবেই তাদের দিন চলছিল। তো আঙ্কেল যেটা আমাকে বলেন আমাদেরকে, তখন তখনকার সময় যেটা হয়েছিল তার সাথে, প্রথম দিকে সেই বিষয়গুলোকে খুব একটা বেশি আমলে নেয়নি, যেমন যেদিন যেদিন তার রান্নার ভার পড়ত, সে রান্নাঘরে যেত, রান্নাঘরটা ছিল তাদের ঘর থেকে একটু ডিস্টেন্স, খুব দূরে না, একটু মানে গ্রামের বাড়িতে যেমন হয় আর কি, যে ঘরের ঠিক পাশে রান্নাঘর, ওরকম ছিল। তো ঠিক আছে, কিন্তু তাদের রান্নাঘরের সাথে আবার ছিল তাদের টয়লেট, এবং তাদের গোসলের জায়গাটা কিন্তু আলাদা ছিল। তো প্রায় দিন সে ফিল করতো হয়তো ওয়াশরুমে কেউ আছে, ওয়াশরুমটা কেউ ইউজ করছে, কিন্তু ওই টাইমে দেখা যেত যে বাসায় কেউ নেই, বাট তারপরও তার কাছে মনে হচ্ছে যে হয়তো কল ছাড়া আছে, বা অ্যাকচুয়ালি ওয়াশরুমে থাকলে কেউ একজনের অবস্থান যদি করে ওয়াশরুমের ভেতর টয়লেটে থাকে, তাহলে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো হয় এরকম সাউন্ড আসত। কখনো কখনো রান্না করছে, তখন মাটির চুলায় রান্না করতেন তারা, তো যেটা হতো মানে মাটির চুলায় তো হচ্ছে গ্যাসের চুলার মতো সিস্টেম না, যে আমি জাস্ট সুইচ অন করলাম আগুন জ্বলে উঠলো, সুইচ অফ করলাম আগুন নিভে গেল, মাটির চুলায় তো আগুন ধরতেও সময় নেই, একটু নিভতেও সময় নেয়, কিন্তু হুট করে মানে মনে হলো যে ধাপ করে নিভে গেল আগুন। এই জিনিসটাতে সে প্রথম 1-2 দিন একটু খুব অবাক হয়েছে, পরবর্তীতে সে মনে করতো হয়তো বাতাসে হয়েছে বা কোনো না কোনো কারণে, না সে ওই বিষয়গুলোকে না আমলে নিত না, জিনিস এক মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া। সে বলছে যে আমি রান্নাঘরে কূপি ছিল তখন, আমাদেরকে বলতো যে সন্ধ্যার পরে দেখা যাচ্ছে যে একটু রান্না করছি বা খাবার গরম করছি, কুপিটা নিয়ে গেলাম, ও তখন কিন্তু এখানে মানে ইলেকট্রিসিটি মানে ছিল, কিন্তু কারেন্ট একবার চলে গেলে আসতে সময় নিত অনেকখানি। তো যাই হোক, সেই কুপি নিয়ে তারা আসলে মানে তা যখন ইলেকট্রিসিটি থাকতো না তখন তারা কুপি দিয়ে তাদের কাজ কমপ্লিট করতেন। তো যাই হোক, কুপির আলোতে সে হয়তো কাজ করছে, কুপিটা এক জায়গায় রাখলেন, ফিরে তাকিয়ে দেখছেন সেখানে নেই, সেটা আরেকটু ডিস্টেন্সে সরে গেছে। তখন নিজেকে সে বুঝ দিত আর আমি ওখানেই রাখছিলাম, এখন হয়তো মনে নাই। নট অনলি কুপি, এরকম আদার্স আরো অনেক কিছু এরকম নর্চার হতো এবং সেটা রান্নাঘর কেন্দ্রিক ছিল সবচেয়ে বেশি, সে কখনোই শেয়ার করেনি। ছিল তাদের আদার্স কোনো প্রবলেম কিন্তু হতো না, মাঝে সাঝে এমন হতো যে টিনের চালে কেউ ঢিল দিচ্ছে, তখন দেখা যেত যে হুজুর যিনি উনি বলতেন যে ভয় পাওয়ার কিছু নাই, হয় এমনটা, যেহেতু আশেপাশে গাছপালা আছে সো হইতেই পারে, অস্বাভাবিক কিছু না, হতে পারে পশু পাখি আছে বা হচ্ছে অন্য কোনো কিছু পড়ার শব্দ হতে পারে, পাতা পড়ার শব্দ হতে পারে, ডাল পড়ার শব্দ হতে পারে, ইটস ওকে, এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নাই। এভাবে একদিন দুদিন তিন দিন করে অলমোস্ট ছয় সাত মাস কিন্তু সে ওই বাসায় রয়েছে। একদিন যেটা হলো যে তার সাথে যিনি জুনিয়র ছিলেন উনি ওয়াশরুমে গেলেন রাত তখন আনুমানিক দুইটা থেকে আড়াইটা, কারেন্ট ছিল না, যার কারণে সে একটা মোমবাতি নিয়ে গিয়েছিল, কুপি না মোমবাতি নিয়ে যায়। এরপর যেটা হয় যে মানে আঙ্কেলরা যেটা টের পায় হুট করে অনেক চিৎকা চেঁচামেচির আওয়াজ, কেউ একজন হচ্ছে বাইরে থেকে ডাকতেছে বাঁচাও আমাকে একটু সাহায্য করো, এইভাবে ডাকতেছে। তো এইটা শুনে তারা খুব ঘুমের মাঝে ছিল, তারা খুব হন্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে এবং সে হুজুর যিনি ইমামতি করতেন তাদের সাথে থাকতো ওই ম্যাচে উনিও উঠে পড়েন। উনি উঠে উনি ঘর থেকে বের হবে, সবাই তো হুড়মুড় করে ঘর থেকে বের হতে চাচ্ছিল যে কি হচ্ছে দেখি, সাথে সাথে উনি সবাইকে আটকায় দেয় এবং আটকায় দিয়ে দরজাটা আগে লাগায়, লাগাই দিয়ে যেটা করে উনি একটু দোয়া দুরুদ পড়ে, সবার বুকে দোয়া দুরুদ পড়ে ফু দেয়, সবাই বারবার বলতেছিল হুজুর তাড়াতাড়ি করেন আমরা একটু বের হয়ে দেখি, উনি শুধু একটা কথাই বলতেছিলেন একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, একটু সময় নাও। তো সবাইকে সে যেটা করলো দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে দিল, নিজেও শরীর বন্ধ করে তারপরে তারা ঘর থেকে বের হলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ঘর থেকে বের হওয়া মাত্র আর কোনো সাউন্ড নেই, তারা ঘরে ঢুকলেই শুনতেছে বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি করে বলতেছে আমাকে বাঁচাও, বিশেষ করে ওই ছেলেটার বয়স শোনা যাচ্ছে, কিন্তু ঘর থেকে বের হলেই আর এই সাউন্ডটা পাচ্ছে না, যেহেতু ঘর থেকে বের হওয়ার পর আর তারা সাউন্ড পাচ্ছে না, তারা বুঝতে পারতেছে না যে ও কোথায়। কিন্তু তাদের মাঝে আরেকজন যিনি বললেন যে ও যেহেতু বাসা ছিল না মানে রুমে নেই, তার মানে হয়তো বা ও ওয়াশরুমে গিয়েছে, এত রাতে আর কোথায় যাবে, আমরা একটু ওয়াশরুমটা চেক করি। ওয়াশরুমে নক করা হলো, ভিতর থেকে ওই ছেলেটা বললো যে হ্যাঁ, ছেলেটার নাম ছিল জহির, তো তাকে আসলে নক করে বলা হয় যে জহির তুমি আছো, তখন সে বলে যে হ্যাঁ হুজুর আমি আছি, হুজুরই গিয়ে আসলো ওয়াশরুমে দরজাটা নক করে, আচ্ছা ঠিক আছে তুমি তোমার কাজ কমপ্লিট করে বের হও আমরা আছি, আচ্ছা ঠিক আছে। তো তারা সবাই এই বিষয়টাতে ভালোই ভয় পায়, এবার ভালো ভয় পায় জহির যদি ভিতরেই থাকে তাহলে এরকমটা কেন। এবার হুজুর যেটা বললেন আচ্ছা চলো আরেকবার, যেহেতু আমরা জানি যে জহির এখন ওয়াশরুমে আছে, আমরা আরেকবার একটু ঘরে যাই দেখি ওই সাউন্ড পাই কিনা। তারা সবাই আবার ঘরে ঢুকলেন এবং সেম সাউন্ড তারা পাচ্ছেন আবার, যে জহির চিৎকার দিয়ে দিয়ে ডাকছে, সে হেল্প চাচ্ছে, সাহায্য চাচ্ছে, আমাকে সাহায্য করো, বাঁচাও কেউ আমাকে, এইভাবে সে চিৎকার দিয়ে যাচ্ছে। এবার হুজুর বের হলেন সবাইকে নিয়ে রুম থেকে, এর মাঝে জহিরও চলে আসলো, এসে তো খুব অবাক, কি হয়েছে আপনাদের, কি সমস্যা? তো হুজুর যেটা করলেন জহিরকে বললেন যেহেতু তুমি ওয়াশরুম ব্যবহার করেছো একটা কাজ করো, একটু অজু করে আসো, কলপার থেকে অজু করে আসো, একটু ডিস্টেন্সেই কলপার ছিল টিউবওয়েল, তো সেখান থেকে সে অজু করে আসে। আসার পর বলতেছে হুজুর কি হয়েছে, আচ্ছা আমি তোমাদের সবাইকে সবকিছু বলবো, তার আগে চলো আমরা একটু নামাজ পড়ে নেই, কারণ ততক্ষণে অলরেডি তিনটা বেজে গেছে, চলো আমরা একটু নামাজ পড়ি, আমরা তাহাজ্জুদের নামাজটা পড়ে নেই, তারপর আমি তোমাদেরকে বলতেছি, ফজরের আগে আগে বলবো, বাট আমরা একটা কাজ করে দুই রাকাত আগে তাহাজ্জুদের নামাজ পড়ে নেই। তো সবাই অজু করে ঘরে ঢুকে নেয়, ওনাদের ঘরের সামনে সেটা অবশ্য পাকা ছিল না, ওটা হচ্ছে এটাকে কি বলবো, একটু ভিটা মাটি একটু উঁচু করা ছিল এবং খুব সুন্দর করে সেটা লেপে রাখতো, হুজুর মাঝে মাঝে সেখানে নামাজ পড়তেন, ফজরের পরে হচ্ছে সেখানে দেখা যেত যে সে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তো ওই জায়গাটাতেই তারা নামাজ পড়ে। তো নামাজ শেষ করে দেন হচ্ছে হুজুর বলা শুরু করেছে, আসলে অনেকদিন থেকে এখানে অনেক ধরনের ঘটনা ঘটছিল যেগুলো আমি তোমাদের কারোর সাথে কখনো বলি নাই, কারণ তোমরা ভয় পেতে পারো, এই জন্য আসলে আমি তোমাদের সাথে ওইভাবে বিষয়গুলোকে জানাইনি বা শেয়ার করিনি, এখানে কিছু একটা আছে, এবং সেই জিনিসটা কখনো আমাদের ক্ষতি করে নাই, কিন্তু ক্ষতি করবে না এমন কোনো গ্যারান্টি কেউ কখনো দিতে পারবে না। তো যাই হোক, বিষয়টা যেহেতু আজকে এইরকম পর্যায়ে এসেছে, তাই আমি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করছি। হুজুর যেটা খেয়াল করত প্রায় দিন, যেহেতু উনি মানে মসজিদে ইমামতি করতেন, উনি ফজরের আগে মসজিদে চলে যেতেন, আজ কিন্তু তার দেরি হচ্ছে যেতে। তো তিনি মানে প্রায় দিন দেখতেন বাসা থেকে বের হলেই, মানে রুম থেকে বের হলেই, তাদের ওখানে একটা বড় আম গাছ ছিল, অনেক পুরনো আম গাছ ছিল। তো সেই আম গাছের উপর একটা ছায়া মূর্তি সে দেখতে পেত, প্রায় দিন দেখত, প্রায় দিন সে দেখত, সে দেখত, সে কোনো কথাবার্তা বলতো না, বা ওই যে ভয় পাওয়া, চিৎকার দিয়ে দৌড় দিয়ে চলে আসা এরকম কিছু করতো না, বা ওই ছায়া মূর্তিটাও তাকে কখনো ডিস্টার্ব করতো না, সে তার মতো করে চলে যেত। এরপরে হচ্ছে এক এক করে সবাই বলা শুরু করে, হুজুর রান্নাঘরে তো আমরা এই জিনিসগুলো দেখি, ও আম গাছটা কিন্তু রান্নাঘরের ঠিক পেছন সাইডে ছিল, এবং তাদের যাতায়াতের যে রাস্তাটা সেটা ছিল রান্নাঘরের পেছন দিয়ে। তখন এক এক করে সবাই বলা শুরু করে, আমার যিনি পরিচিত আঙ্কেল উনিও বলেন যে ওনার সাথে কি কি ঘটনা ঘটেছে রান্নাঘরে। তারপরে সবাই একই কথা বলতে থাকে যে রান্নাঘর এবং ওয়াশরুম রিলেটেড যত ঘটনা, কারণ রান্নাঘর আর ওয়াশরুমটা পাশাপাশি ওনাদের, আর গোসলখানা আর সেই সাথে কলপাটটা হচ্ছে একসাথে, সেটা অপোজিট ডিরেকশনে। তো ঠিক আছে, সব শুনেন উনি, শুনে বলেন আচ্ছা যেহেতু ফজরের সময় হয়ে যাচ্ছে, আমরা একটা কাজ করি, ফজরের নামাজটা পড়ি, বাড়ির যিনি মালিক তার সাথে আমরা কথা বলব, কি সমস্যা, এখানে আদৌ কোনো সমস্যা আগে ছিল কি ছিল না একটু জেনে নিব আমরা, জেনে নিলে ভালো আমাদের জন্য, যেহেতু আজকে এ ধরনের ঘটনা ঘটেছে। পরের দিন তারা যেটা করে, সকালবেলা অ্যাকচুয়ালি তারা বাড়িওয়ালার সাথে কথা বলে, এবং যেটা বাড়িওয়ালা পরবর্তীতে বলেন, বেসিক্যালি ওই যে ঘরটা, ওইটা একটাই কিন্তু ঘর, হ্যাঁ একটা ফুল ফ্যামিলির জন্য একদম পারফেক্ট একটা ঘর, ওটা ভাড়া ধেয়া দেওয়ার মতো কিছু ছিল না। একটা সময় বাড়িওয়ালারা ওখানেই থাকেন, কিন্তু বাড়িওয়ালা এখন কোথায় থাকেন, তার ঠিক দুইটা প্লট পরে থাকেন, এবং সেখানে তারা নতুন একটা বাড়ি করেছে। ওখানে বাড়ি বলতে হচ্ছে গিয়ে একটা বিল্ডিং তোলা, এখন তো আমরা বিল্ডিং তোলা বলতে হচ্ছে পাঁচতলা দশতলা একবারে বুঝি, তখন ছিল যে ফাউন্ডেশন দেয়া হয়তো একতলা কমপ্লিট করেছে, তারা জাস্ট উঠে গেছে এরকম, পাকা বাড়ি সোজা সাপটা কথা। তো সেখানে তারা গিয়ে কথা বলে বাড়িওয়ালার সাথে, তখন বলে যে হ্যাঁ ওখানে আগে আমরাই থাকতাম, একটা দুর্ঘটনা ঘটে ওখানে। লোকে বলে, বাট ওনারা কখনো ভাবে ফেস করেনি, কিন্তু ওই দুর্ঘটনার কারণে আসলে ওই জায়গাতে ওনারা থাকতে চায়নি, ওখান থেকে ওনারা সরে আসে। সেটা ছিল যে লোকটার ছোট বোন ছিলেন, এবং ছোট বোনের বয়স তখন ছিল 17 বছর, তার বিএড ফিক্স হয়। দুর্ঘটনাটা ঘটে বিয়ের দিন সন্ধ্যাবেলায়। তখনকার সময় দেখা যায় বিয়ের মানে দুপুরবেলায় বিয়ে পড়ানো হতো, বিয়ের বেশিরভাগ আসর বা বিয়ের প্রোগ্রামগুলো হতো দুপুরবেলায়, গ্রামের দিকে এখন দুপুরবেলাতেই হয়। তো ওই সময় যেটা হয়েছিল, ছেলেপক্ষ গ্রাম থেকে আসছিল, এবং তাদের আসতে অনেকটা লেট হওয়ায় মানে বিয়ের প্রোগ্রামটা দুপুরে না হয়ে সন্ধ্যায় হয়েছিল। তো ঠিক তার আগ মুহূর্তে, বিয়ের পড়ানোর আগ মুহূর্তে মেয়েটা প্রচন্ড ক্ষুধা পায়, এবং ও যায় রান্নাঘরে ওর মায়ের কাছে যে মা আমার ক্ষুধা পাইছে। তার ছেলেরা তো হচ্ছে শাড়ি গহনা আনবে, দেন মেয়েকে রেডি করা হবে, তার আগে ও রিল্যাক্স ওর মায়ের কাছে যায়। তো ওই সময় ওর মা অনেকেই রান্না করছিলেন, রান্নার আয়োজন চলতেছিল, মানে একদম বিয়ে বাড়িতে যেটা হয় একদম গম গম সিচুয়েশন, অনেক মানুষজন থাকে। তার মাঝে ওই ওই টাইমটাতে এক্সাক্ট মাগরিবের সময় ছিল, ওই সময়টাতে নাকি ওইখানে কেউ ছিল না, মানে আশেপাশে ছিল বাট রান্নাঘরের ভেতরে কেউ ছিল না। তো মেয়েটার মা ওকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুই রান্নাঘরে যা, ওখানে হচ্ছে খাবার রাখা আছে, তুই নিয়ে নে। ও যায়, ও খাবার খেতেও বসে, ওর পরনে একটা শাড়ি ছিল, এবং সেটা জর্জেটের একটা শাড়ি ছিল। হুট করেই আসলে আগুন লেগে যায়, এবং ওই মুহূর্তে আসলে আগুনে দগ্ধ হয়ে মেয়েটা মারা যায়। ইনস্ট্যান্ট মারা যায়নি, আগুনে দগ্ধ হওয়ার পর ওকে হসপিটালে নেওয়া হয়, কিন্তু যেটা দেখা যায় যে মানে খুব অল্প সময়, আশেপাশে তো মানুষজন ছিলই, কিন্তু এত অল্প সময়ে ও এতটা বেশি বার্ন হয়ে গেছিল যে ওকে আসলে সে মানে বাঁচানো আর পসিবল হয়নি। সো বিয়ের দিন রাতেই আসলে মেয়েটা মারা যায়। তো এইটা তো খুব বড় সড়ই একটা দুর্ঘটনা বলতে গেলে। এরপরে আসলে ওই লোকটা বলে যে আমার বোনটা মারা যাওয়ার পর আমরা ওখানে 6-7 মাসের মতো ছিলাম, ততদিনে আমার বাড়ির কাজও অনেকখানি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে এইটা মানে পাকা বাড়িটা কোনোভাবে একতলা কমপ্লিট করে আমরা সবাই এখানে শিফট হয়ে যাই, বিকজ ওই পুরো বাড়ি জুড়েই ওর স্মৃতি ছিল, তাই আমরা ওটা এখন ভাড়া দিয়ে দিই, এইভাবে ম্যাস ভাড়া দিয়ে দিই। তবে অনেকেই আমাদেরকে বলেছেন যে এরকম অনেক ঘটনা ওখানে ঘটে, বিশেষ করে রান্নাঘর কেন্দ্রিক, বা হচ্ছে মানে হুজুরের কাছে ফার্স্ট সে শুনলো যে আপনি কোন একটা ছায়া মূর্তি হুজুর দেখেছেন, এটাই প্রথম আমি শুনলাম। এছাড়া আমাদের সাথে কখনো এরকম কিছু হয়নি। হ্যাঁ, অনেকে বলেছে, যারা এর আগে থাকতো তারাও বলেছিল, কিন্তু আমরা আসলে কখনো বিশ্বাস করিনি, কারণ আমরা কখনো দেখিনি তেমন কিছু। মনে হয় না আপনার কোনো ক্ষতি বা আপনাদের কারো কোনো ক্ষতি সে করবে, যদি সে থেকে থাকে তো আদতে। তখন হুজুর জিজ্ঞেস করে যে ভাইয়া এরকম এই ঘটনাটা কত বছর আগে হয়েছে। তখন ওই লোকটা বলে, মানে বাড়িওয়ালা বলে যে 3-4 বছর আগে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছে, এবং তার বোন মারা যাওয়ার পরপরই যেদিন তাকে দাফন করা হয়, তার পরের দিন তো তাকে দাফন করা হয়, তো ওই দিন থেকেই নাকি মানে টুকটুকটুকটুকটুক করে অনেক ঘটনা ঘটতে থাকে। না, অনেকে বলে যে তার বোনের সে আত্মা নাকি এখনো আসলে ওই বাড়িতে রয়েছে। সো এই ছিল অ্যাকচুয়ালি আমার প্রথম ঘটনা। অপূর্ব, আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। এটাও অ্যাকচুয়ালি ঢাকা কেন্দ্রিক। আমি এবার যতগুলো গল্প পেয়েছি বা আমি আসলে যত গল্প শুনছি বা কালেক্ট করেছি, ঢাকার মাঝে যে এত গল্প আছে, আমরা মনে করি যে হচ্ছে প্যারানরমাল ঘটনাগুলো সব হয় ঢাকার বাইরে। অ্যাকচুয়ালি ঢাকার মাঝেও এত আলোর ভিড়েও অনেক অন্ধকারের গল্প আসলে হয় বা আছে, আমরা সেটা এখনো জানি না, একটু একটু করে সেটা আমরা জানছি। যে গল্পটা বলবো সেটা হচ্ছে তোমার বাবুবাজার ওই সাইডটাতে, আমার একটা ফ্রেন্ডের, এবং আমার সেই ফ্রেন্ডের সাথে ঘটেনি, তার ভাইয়ের সাথে ঘটা ঘটনা। এটা একটা পরীর গল্প, মানে আমি জানি না আসলে কেউ বিশ্বাস করবে কিনা, এবং আমি বিশ্বাস করি, কজ আমি কিছু জিনিস ফেস করেছি এই রিলেটেড, দ্যাটস ওয়াই আমি বিশ্বাস করি। তো আমার ফ্রেন্ড একদিন হাসতে হাসতে বলতেছিল আমাকে যে তুই তো এরকম গল্প বলিস, আয় তোকে একদিন আমি একটা রিয়েল স্টোরি শোনাবো আমার ভাইয়ের। তো আমি আচ্ছা ঠিক আছে শোনাবি। তো রিসেন্টলি আমি ওকে বললাম, তো বলছিল একটু বল না কি। তো হাসতে হাসতে বলতেছে যে আচ্ছা ঠিক আছে শোন। ওর ভাইয়ের বয়স ছিল তখন 21 কি 22 বছর, একদম টকবগে তরুণ ছেলে, এবং এই ঘটনাটা বেশি দিন আগে বলতে তাও সেই 23-24 বছর আগের ঘটনা বলতেছি। তো তখন ভাইয়ার সাথে যেটা হতো, তাদের বাসাটা ছিল বাবুবাজার ব্রিজ পার করে ওদের বাসা ছিল, এবং পাকা বাড়ি ছিল না, খুব যে একটা পাকা বাড়ি ছিল তা না, মানে সেমি পাকা টাইপ বাড়ি ছিল ওদের ওইটা। এখন পুরোপুরি হচ্ছে পাঁচতলা, ওর তখনও ফাউন্ডেশন করা ছিল, বাট ওভাবে পাকা বাড়ি করে তোলেনি। তো ওদেরটা তখন দোতলা বাড়ি ছিল, ওরা দোতলায় থাকতো। ওর ভাইয়া পড়াশোনা করত, খেলাধুলা করত, আরও যেহেতু ভাই সেই মানে 20 বছর আগের কথা বলছি, মানে 22-23 বছর আগের কথা, তো তখনও কিন্তু এতটা ক্রাউড ছিল না আশপাশটা, ঢাকাই আমাদের এতটা ক্রাউড ছিল না। তো আমাদের মায়েরা কিন্তু সবসময় বলতো যে মাগরিবের আজানের 10 মিনিট আগে ঘরে ঢুকবি, মাগরিবের আজানের আগে ঘরে ঢুকবি, মাগরিবের আজানের সময় কোনোভাবে ঘরে বাইরে যেন কেউ না থাকে। ওর ভাই অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর দেখতে ছিলেন, খুব ফর্সা ছিলেন দেখতে। তো ওনার মাও সবসময় হচ্ছে আমার ফ্রেন্ডের মা ওকে এবং ওর ভাইকে সবসময় বলতো যে তোরা কখনো মাগরিবের সময় ঘরের বাইরে থাকবি না, খবরদার মাগরিবের আজানের সময় ঘরের বাইরে থাকবি না, ঘরে চলে আসবি। যদি বাইরে কোথাও থাকিস তাহলে চেষ্টা করবি হয় দোকানের ভেতরে ঢুকে থাকা, অথবা মার্কেটের ভেতরে চলে যাওয়া, মানে রাস্তায় না থাকা, কোনো গাছের নিচেও যেন না থাকে। তো যেদিনের ঘটনা মানে সূত্রপাত যেদিন থেকে, ওই দিন ভাইয়াদের কোনো একটা ফুটবল ম্যাচ ছিল, তো সেটা কমপ্লিট করে শুক্রবার দুপুরে পরপর ম্যাচ ছিল, তারা সেই ফুটবল ম্যাচ শেষ করে দল বেঁধে বাসায় রওনা দিতে দিতে দেখা যায় যে ভাইয়াদের বাসাটা ছিল গিয়ে কি ওই এলাকার একদম শেষ প্রান্তে। তো সবাই সবার বাসায় চলে যাওয়ার পর অন্তত 5-7 মিনিটের রাস্তা তাকে হেঁটে একা আসতে হতো। তো আচ্ছা ভালো কথা, সবাই মানে ওনার সাথে প্রায় 7-8 জনের মতো ছিল, যে যার বাসায় চলে যেতে যেতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে এবং মাগরিবের আজানটা দিবে, এই মোমেন্টে তার সাথে লাস্ট তার যে ফ্রেন্ড ছিল সেও তার ঘরে চলে গেছে। এখন ভাইয়া একা, এদিকে মাগরিবের আজান হচ্ছে, তার কথা ছাড় দূর বাসা তো কাছে চলে যাব। তো উনি হেলতে দুলতে বাসার দিকে রওনা দিয়ে দেন, অ্যান্ড যেটা হয় ধীরে ধীরে তার কাছে মনে হতে থাকে কি ব্যাপার, আমার রাস্তা কেন শেষ হচ্ছে না, এবং খুব সুন্দর একটা স্মেল চারিদিকে, খুবই সুন্দর। এবং আরেকটু বলে রাখি, ওদের বাসাটা কিন্তু বাসার সামনে যে 5-7 মিনিটের রাস্তার কথা বললাম, ওইটা কিন্তু কাঁচা রাস্তা ছিল, পাকা রাস্তা ছিল না, ওই পর্যন্ত তখনও পাকা হয়নি রাস্তা। তো সে একটু কেমন মানে তার মানে কেমন যেন লাগতেছে, তার কাছে মনে হচ্ছে তার শরীরটা একটু ভার লাগছে, আর চারিদিকে এত সুন্দর একটা মিষ্টি স্মেল। জোনাকি তো আমরা অনেক পরে দেখি, মানে রাতের দিকে জোনাকি দেখা যায়, মাগরিবের ওয়াক্তে সে জোনাকি পোকা দেখতেছে যে চারপাশে এত জোনাকি উঠতেছে, মনে হচ্ছে যেন জোনাকিরা তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। কাঁচা রাস্তার উপরে তো আর ল্যাম্প লাইট থাকবে না, অন্ধকার রাস্তা, আর মাগরিবের সময় তো এতটা অন্ধকারও থাকে না, আবার বেশি হচ্ছে আলোও থাকে না, দুটোর আলো আধারি মাঝের একটা সিচুয়েশন। তো ভাইয়া হেঁটে হেঁটে যাচ্ছে, ভয় কাজ করতেছে না, সে একটু অবাক হচ্ছে যে কি ব্যাপার, এরকম কেন এত সুন্দর স্মেল। সে ভেবেছিল হয়তো বা কেউ দাওয়াত খেতে আসে, যেহেতু শুক্রবার দাওয়াতে যখন যায় মানুষ তো একটু পারফিউম দিয়েই যায়, হয়তো এই রাস্তা দিয়ে গেছে এই কারণে হয়তো স্মেল সে পাচ্ছে। আচ্ছা যাই হোক, সেটা বাসার কাছাকাছি চলে আসে এবং বাসায় চলে যায়। এই বিষয় নিয়ে আসলে কারোর সাথে কথা বলার মতো কোনো প্রয়োজনীয়তা সে অনুভব করেনি। সন্ধ্যার পর ফ্রেশ ট্রেশ হয়, কিন্তু তা এদিকে আন্টি অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ ভাইয়া যখন আজান চলতেছিল তখন কিন্তু সে ওই রাস্তাটা ব্যবহার করছে এবং সে আসছে ঘরে ঢুকছে। তো আন্টি তাকে হচ্ছে বলে যে আগে অজু কর, নামাজ পড়ে তারপরে খেয়ে দিয়ে পড়তে বল। তো আচ্ছা ঠিক আছে, ভাইয়া অ্যাজ ইউজুয়াল যেটা বলেছে সেটা করছেন, উনি করে টোরে পড়াশোনা শেষ করছে, রাতে খাওয়া দাওয়া করলো, তারা খাওয়া দাওয়া কমপ্লিট করে যেটা হতো ওদের বাসায় ছাদে গিয়ে একটু আড্ডা দেওয়ার একটা প্রবণতা ছিল, তো 9:30-9:30 দিকে তারা একটু ছাদে গেল, সবাই একটু আড্ডা দিল, দেন হচ্ছে 10:30 নাগাদ বাসায় এসে সবাই যে যার রুমে শুয়ে পড়লো। তো ভাইয়ার রুমটা ছিল গিয়ে কি, ওনার রুমটা ছিল অনেকটা হচ্ছে চিলে কোঠার মতো, হ্যাঁ দোতলা বাসা, দোতলায় ওরা থাকতো কিন্তু উনি ছাদের একটা চিলে কোঠা ছিল, ওই চিলে কোঠায় উনি থাকতেন। চিলে কোঠাটা আবার ছিল চারপাশে ওয়াল ছিল, উপরে ছিল টিন দেয়া, এন্ড ওই চিলে কোঠার ওয়াশরুমটা ছিল চিলে কোঠা থেকে বাইরে। তো উনি ওনার মানে চিলে কোঠায় চলে গেল, সেখানে গিয়ে ওখানে তার এমন কোন কাজ নাই, পড়াশোনা খাওয়া দাওয়া সবকিছুই ঘরে, জাস্ট চিলে কোঠায় সে যেতে হচ্ছে রাতে ঘুমানোর জন্য। তো সে গিয়েছে, সে মানে জাস্ট শুয়ে পড়লো, তার প্রিপারেশন সে নিয়ে নিল। এরপর মাঝরাতে আনুমানিক রাত 1:30-1:30 মাঝে সে নূপুরের শব্দ শুনতেছে, মানে তার ঘুম ভেঙে যায় নূপুরের শব্দে। ফার্স্ট টাইম যখন নূপুরের শব্দ হয় তখন মানে আধো মানে জেগে উঠেছে তা না, বুঝতেছে হয়তো বা গভীর ঘুম এসে। এরপরের বার যখন নূপুরের শব্দ হচ্ছে সে আধো জাগ্রত অবস্থায় থাকে, থার্ড টাইম যখন নূপুরের শব্দ হয় সে পুরোপুরি জেগে যায়, এমন একটা সিচুয়েশন। আচ্ছা ভালো কথা, প্রথম দিন দ্বিতীয় প্রতিদিন লাগাতার এমন হতে থাকলো। সে প্রায় এক সপ্তাহ পর তার ফ্যামিলির সাথে শেয়ার করলো যে রাতের বেলা নাকি সে নূপুরের শব্দ শুনতে পায়। তো এটা শুনতে সে খুব তার মা খুব রাগ করলো যে তোর কারণে এমন হয়েছে, তুই কেন ওই দিন এইভাবে আসতে গেলি, ধ্যাত ওর না কথা, ধ্যাত মা এগুলো কি বলছো, মানে পাতা দেয়নি। এরপর এবং এই ঘটনাগুলো কিন্তু আমি বলছি শীতের সময়কার কথা, মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসের, এক মাস পার হয়ে গেল, ডিসেম্বরের একদম শেষের দিকে কনকনে ঠান্ডা। তখন যেটা হলো, একদিন সে প্রচন্ড ঠান্ডা ছিল, চিলেকোঠা তো অনেক ঠান্ডা থাকে, তার বাবা বলে তুই একটা কাজ কর, তুই আমাদের চিলেকোঠা ঘুমানোর দরকার নেই, তুই ড্রয়িং রুমে চলে আয়। ওনার খাটটা ড্রয়িং রুমে শিফট করানো হলো অ্যান্ড সেখানে সে ঘুমাতো। তো একদিন সে ফিল করলো কোন একটা লোমশ কিছু তার আশপাশ দিয়ে, মানে তার শরীরের আশপাশ দিয়ে ঘেসে ঘেসে মুভ করতেছে। সে ফার্স্টে ভাবলো হয়তো বিড়াল হতে পারে, কিছু বলে নাই। একদিন, দুই দিন, তিন দিনের দিন তাকে ডাকা শুরু করলো তার নাম ধরে। তার নাম ছিল মানে রনি, তো তাকে হচ্ছে ডাকতো, রনি ওঠো, রনি ওঠো। বাট এবার তো সে অসম্ভব ভয় পাওয়া শুরু হলো। তখন সে তার নানার সাথে বিষয়টা শেয়ার করলো যে এইরকম কিছু হইতেছে নানা ভাই, এবং এই যে তার নাম ধরে ডাকা এই বিষয়টা কিন্তু হচ্ছিল 4-5 দিন। তার নানা শুনে যেটা করলেন, তিনি অনেক পরহস্কার ব্যক্তি ছিলেন, তিনি একজন হুজুরের কাছে ওনাকে নিয়ে খেলেন এবং হুজুর যেটা বললেন, এটা একটা পরী, সে সামহাও সে তোমাকে দেখেছে এবং সে তোমাকে পছন্দ করছে, দ্যাটস ওয়াই সে তোমাকে ডাকছে। এবং তার যে অ্যাক্টিভিটিসগুলোর কথা সে বলল, এই যে অ্যাক্টিভিটিসগুলো সাধারণত পরিদের যদি কাউকে পছন্দ হয় তাহলে নাকি তারা এই ধরনের কাজ করে থাকে, আমি ঠিক জানি না। যাই হোক, সে কিন্তু তোমাকে নিয়ে যাবে, তুমি যেটা করো বাবা একটা কাজ করো, নেক্সট যদি ও কখনো তোমার মানে কাছে আসে, তোমার নাম ধরে ডাকে, তুমি কখনো তার দিকে তাকাবা না, আর যদি তোমাকে স্পর্শ করে, হ্যাঁ তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ তোমাকে স্পর্শ করছে খুব লোমশ কিছু একটা, সাথে সাথে শরীরে যত শক্তি আছে সমস্তটা দিয়ে ওকে তুমি অ্যাটাক করবে আর কিছু না। ও বলো আচ্ছা ঠিক আছে, ভাইয়া কিন্তু সাহসীও ছিল না অনেক, অ্যান্ড ওই দিন রাতেও একই ঘটনা, কিন্তু ওই দিন তাকে ডেকেছে বাট ওনার আশেপাশে আসেনি। পরের দিনও ওনার সামনে উনি বুঝতেছেন যে কেউ একজন নুপুরের শব্দ পড়া ঝিনঝিন শব্দ করে আসতেছে, নাচছে না এবং সিরিয়াসলি পরীটা নাচতো, বাট উনি কখনো তার দিকে তাকায়নি। এই যে পরীর যে নাচার যে শব্দ, এটা ওই বাড়ির প্রত্যেকে পেয়েছে, স্টিল নাও অনেকে পায় মাঝরাতে, তিনবার, জাস্ট তিনবার নুপুরের শব্দ আপনি পাবেন। তো যেটা হয় যে প্রায় 7-8 দিন বা 10 দিন পরে ভাইয়া ফিল করে যে তার কম্বলের নিচ দিয়ে কোন লোমশ কিছু একটা বিড়ালের মতো হবে তার পা ঘেঁষে তার মানে আবারও সেই যে রাউন্ড রাউন্ড ঘোরার চেষ্টা করতেছে। এবার সে যেটা করলো, সে আমাদেরকে যেভাবে শেয়ার করলেন আমার ফ্রেন্ড, ও যেটা বললো যে ভাইয়া যত দোয়া দুরুদ আছে সব পড়লো, অ্যান্ড ওই মুহূর্তে যতটা শক্তি সঞ্চয় করা যায় ততটা, মানে যতটা পসিবল হয় মানে শক্তি সঞ্চয় করে দেন সে দিল এক লাথি। যদি এটা বিড়াল হতো, মাস্ট বি, বিড়ালকে যখন আমরা অ্যাটাক করি ও হচ্ছে ম্যাও করে একটা সাউন্ড করবে, কোনো সাউন্ড না কিছু না, জাস্ট ওই জিনিসটা সরে গেল। ভাইয়া তড়িঘড়ি করে উঠলেন, রুমের লাইট ধরালেন, দেখলেন কোথাও কিছু আছে কিনা, কিচ্ছু না। এবং ওই জিনিসটা যখন আসতো তখন একটা স্মেল থাকতো, খুব সুন্দর একটা স্মেল থাকতো চারপাশে, বাট ওই স্মেলটাও এখন আর নাই, আর জোনাকি থাকতো সেটাও নাই। পরের দিন তার নানাকে বললো, মা নানা এই ঘটনা গতকাল রাতে ঘটছে। নানা বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি আর একটা কাজ করো, দোয়া দুরুদ পড়ে তুমি ঘুমায়ো, দেখো আজকে রাতে কি হয়। পরের দিন দেখলো যে না নর্মাল, সেটা আর নাই। এর পরের দিনও নর্মাল, এই করে 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 আজকে এত বছর হয়ে গেল, আর কখনো নাকি সেই পরীটা ভাইয়ার কাছে যায়নি, কখনোই না। ইভেন ভাইয়া হচ্ছে কখনো নুপুরের শব্দও পেত না। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ফ্যামিলির প্রত্যেকে, কেউ তাকে নাচতে দেখেনি, নাচ মানে দুজন মানুষ তারা আসলে দাবি করে যে তারা কোন একটা অবয়বকে ছাদে নাচতে দেখছে, এছাড়া কেউই নাচতে দেখেনি, তবে নুপুরের শব্দ পেত। এটা খুব ইন্টারেস্টিং ছিল। এই হচ্ছে আমার দ্বিতীয় গল্প।
সো থ্যাংক ইউ সো মাচ পুতুল, এবং পুতুলের কাছ থেকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা শুনছিলাম। সো আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভীষণ রকম ভালো লাগলো, একটা অন্যরকম মেলবন্ধন আমরা দেখতে পেলাম আমাদের লিসেনার এবং টিম ভুল স্টুডিওর পক্ষ থেকে কিছু ঘটনা আজকে আমরা প্রেজেন্ট করলাম। আশা করছি ঘটনাগুলো ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে তাহলেও জানাবেন, বন্ধু লাগলেও জানাবেন, অ্যান্ড এই সম্পর্কটা অটুট থাকুক সবসময়। এই যে ফিডব্যাক দেয়া নেয়, এই জিনিসটা আমি এবং আমরা ভীষণ পরিমাণে পজিটিভভাবে নেই, একটা পজিটিভ ভাইব কাজ করে। তো সেই জায়গা থেকে একটা ছোট্ট অনুরোধ থাকবে, তো যদি আগামী পর্বে আপনি আসতে চান, যদি আপনার কাছে ঘটনা থেকে থাকে, বারবার একই কথা বলছি, কারণ একটাই, কারণ আমি আপনার বা তোমার গল্পগুলো শুনতে চাই বা তোমার কালেক্ট করা, তোমার সাথে থাকা ঘটনাগুলো শুনতে চাই। মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবে RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন এবং তোমার প্রফেশন লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারে। লাস্ট মোমেন্টে এসএমএস প্যানেলে অনেকে রয়েছেন, যেমন তানিয়া আছেন আমাদের সাথে, এবং তানিয়া যেটা বলছিলেন তিনি রেজিস্ট্রেশন অলরেডি করেছেন, যদি সম্ভব হয় না আজকে তো এখন এই মুহূর্তে ফোন দেওয়াটা একটু টাফ, আগামী শনিবার ইনশাআল্লাহ আপনার কাছে একটা ফোন কল পৌঁছে যাবে, রাইট। আছেন আমাদের সাথে উজায়ের ছিলেন আমাদের সাথে, রকি শুনছিলেন আমাদের সাথে, এতক্ষণ তিনি কানেক্টেড ছিলেন, মাসুম ভাই ছিলেন আমাদের সাথে, আরো বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ, চমৎকার কাটুক আপনার শুক্রবারটা, ভালো কাটুক আপনার সময় প্রতিটি, এবং একই সঙ্গে যেটা বলবো, ভূত স্টুডিওর সঙ্গে থাকুন, জাগো এফএম এর সঙ্গে থাকুন, অ্যান্ড ফেসবুকে facebook.com/apurbo.fm this is my page, এই পেজে আপনি at any time আমাকে জানাতেই পারবেন এই অনুষ্ঠানটা সম্পর্কে, কিংবা জ্ঞানের দুনিয়া সম্পর্কে, কিংবা আমি যেই ধরনের শোজগুলোর সাথে কানেক্টেড থাকি বা যেই ধরনের শোগুলো আমি হোস্ট করে থাকি শোগুলো আপনার কেমন লাগে, কিংবা যে কোনো প্রয়োজনে আপনি আমাকে নক করতেই পারেন facebook.com/apurbo.fm। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।